ভালোবাসার বাংলাদেশ, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন দ্য লার্জেস্ট FM রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা FM 90.4। এবং ফার্স্ট ডে অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা বন্ধু, সবসময় যেটা বলি এবং আমার আজকে খুব ভালো লাগছে, একই কথা বারবার বলতে হয়, বলতে চাই, কারণ এই বৃহস্পতিবার আসলেই কেন যেন মনটা এত উৎফুল্ল হয়ে ওঠে আমি জানি না। একটা কারণ তো অবশ্যই আছে, সেটা হচ্ছে আপনার সাথে ডিরেক্ট আমি কথা বলতে পারি, আপনার কথাগুলো পড়তে পারি, জানতে পারি, এবং সব থেকে ইম্পর্টেন্টলি গৃহেতেশ্বামের কথা শুনতে পারি এবং অতিথি বন্ধুর গল্প শুনতে পারি। তো বন্ধু, গত সপ্তাহে কিন্তু আমাদের এই প্রোগ্রামে এসেছিলেন অতিথি বন্ধু পুতুল, আংশিক গল্প কিন্তু আমরা শুনেছিলাম, পুরোটা শোনা হয়নি, আজকে কিন্তু তার পুরোটাই শুনবো এবং একটু পরেই ফেসবুকে সেই পোস্টটি আমরা দিয়ে দেবো। তো বন্ধু, যেটা বলি যে কানেক্টেড হবেন আমাদের সাথে অবশ্যই ফেসবুকে এবং আমাদের সাথে 16230 তে SMS এর মাধ্যমে। তো আপনাকে আমি জানিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে কানেক্টেড হবেন, আর সেই নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, তারপরে স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16230 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি বলছি, www.facebook.com/90.4dhakafm। এবং বন্ধু, আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই ঢাকা FM এর সেই পেজটি চলে আসবে আপনার সামনে। এবং যেখানে দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 88,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো বন্ধু, আশা করছি এই পেজটিতে, আমাদের এই পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, এবং আমরা যে একটু পরে পোস্ট আপলোড করবো সেখান থেকে লাইক দেবেন এবং কমেন্ট করবেন, আর পারলে শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে। এবং চাই বন্ধু আপনি আমাদের এই পোস্ট শেয়ার করে ছড়িয়ে দিন সব জায়গায়, আর আমাদের সাথেই থাকুন, আপনার কথাবার্তা, আপনার মনের যে সমস্ত আপত্তি মিনতি আছে সব আমার সাথে, গুরু হিতেশ্যামের সাথে, আমাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ছড়িয়ে দিন সব জায়গায়। আর আর আরও অনেক কথা বলবার আছে, শুনবারও আছে, এবং অলরেডি অনেক বন্ধু কিন্তু টেক্সট করছেন, যেমন এই মুহূর্তে কারা আছেন একটু দেখে নিই। ফার্স্টেই ওকে, অনিল আছেন আমাদের সাথে, আছেন মন খুলনা থেকে, এবং আছেন রবিউল ইসলাম জীবন মোহাম্মদপুর থেকে, এবং আর অনেক বন্ধু আছে, এগুলোই ফার্স্টে চোখে পড়লো। তো বন্ধু অবশ্যই টেক্সট করতে থাকুন, আর গুরু হিতেশ্যাম চলে আসবেন যথাসময়ে, সব বন্ধু অপেক্ষা করতে হবে আপনাকে। এবং খুশির আতিশয্যে একেবারে আমি খুবই ফাম্বলিং হচ্ছে, এনিওয়ে এটা কোনো ব্যাপার না, কথা বললে এরকম হতেই পারে। এনিওয়ে বন্ধু, যাবো একটু ছোট্ট বিরতিতে, আশা করি আপনি বিরতিতে বিরক্ত হবেন না, ফিরে যখন আসছি তখন কিন্তু অনেক কিছু থাকছে, সো
বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক জয় কোন দেশের বিপক্ষে? অপশন এ ইংল্যান্ড, অপশন বি জিম্বাবুয়ে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ, আপনার নাম, স্পেস লোকেশন, স্পেস অ্যান্সার এ, অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয় নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে
Delta Q20 Plus Mobile Phone, 4-inch WVGA display, 1.3 GHz quad-core processor, 2-megapixel camera, 5-tall RAM plus 4GB ROM. Delta Mobile, sharing minds.
ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নায়িকা হব, সবাই আমাকে দেখবে, সিরিয়াল নেবে। আমার শহরটা ছোট ছিল কিন্তু স্বপ্নটা না, সেই স্বপ্নের পথে হাঁটতে গিয়ে হজুর খেয়েছে কতবার, কতবার শুনেছি
মেয়ে মানুষ এত রাতে বাইরে কি, রাত 11টার পরে দরজা বন্ধ।
কতজন বলেছে
ছবি ভালো কিন্তু উপর উঠতে গেলে ছাড় দিতে হবে,
কিন্তু ছাড় আমি দিইনি এক চুলো।
ঠিক তোমার মতো এক চুলো ছাড় দেয় না জুঁই, ফ্রেশ কোকোনাট মিল্ক থেকে তৈরি এক্সট্রা ভার্জিন নারিকেল তেল জুঁই, চুলের জন্য আর এক চুলো ছাড় নয়।
Welcome Bangladesh, Zelda Mobile Quiz Contest.
Dear listeners, quiz-e অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকেট জিতে নিতে পারেন একটি Zelda Q20 Smart Mobile Phone. Welcome Bangladesh, Zelda Mobile Quiz Contest-এ এবারে প্রশ্ন, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক জয় কোন দেশের বিপক্ষে? অপশন এ, ইংল্যান্ড. অপশন বি, জিম্বাবুয়ে. মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ, স্পেস আপনার নাম, স্পেস লোকেশন, স্পেস অ্যান্সার A অথবা B লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে. SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত. লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি. বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে
Zelda Q20 Smart Mobile Phone, 4-inch WVGA display, 1.3 GHz quad-core processor, 2-megapixel camera, 512 RAM plus 4GB ROM. Zelda Mobile, sharing minds.
ভালো লাগে মুক্তি ফ্লেভার বাদ বাকিটা আই ডোন্ট কেয়ার
কি গাই অসহ্য
আই ডোন্ট ইভেন
কেয়ার ভালো লাগে ভালো লাগে
ঘুম এসে গেল
সেই সুর শিশা
ভালো লাগার পার্থক্য থাকবেই, তাই তো রুটি ডাল ভাজা এখন ক্লাসিক মশলা আর বারবিকিউয়ের দুই দারুণ ফ্লেভার রুটি ডাল ভাজা ভালো লাগা গ্যারান্টি একটি স্কোয়ার পণ্য
আজকে গেস্টের জন্য রান্নাটা কিন্তু আমি একাই করব
পাগল তুমি তো কোনো গেস্টের রান্না কি ভেবেছো দুদিন ডাল ডিম রান্নার এক্সপিরিয়েন্স নিয়ে রোস্ট কাবাব বিরিয়ানি সব রেডি বলতে পারবে
আরে চিন্তাই করো না রাধুনি রেডিমিক্স আছে না খাঁটি মানের সব মশলা পরিমাণ মতো থাকায় রাধুনি রেডিমিক্স দিয়ে ঝটপট সুস্বাদু রান্না এখন সহজেই সম্ভব
ভাবি দারুণ রান্না
কে রেখেছে জানো
কে মাই ডিয়ারেস্ট হাজবেন্ড
তাই ওয়াও
রাধুনি রেডিমিক্স থাকলে এখন সবাই এক্সপার্ট রাধুনি রেডিমিক্স সহজেই সুস্বাদ একটি স্কোয়ার পণ্য
বাংলাদেশ মেঘলা আছি আপনার সাথে এবং আছেন অনেক বন্ধু আমার সাথে এবং আমরা সবাই আছি সাথে সাথে আর অনেক SMS এবং কমেন্ট চলে এসেছে কিছু পড়তে চাই যেমন আমি আছেন আমাদের সাথে এবং আছেন এই মুহূর্তে মেহরা স্পর্শ যুক্ত হয়েছেন আছেন রশিদ শাকিল কে এবং রাশেদ নীলও যুক্ত হয়েছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন ফেসবুকে এবং ইব্রাহিম ইসলাম আছেন আমাদের সাথে এবং আরেকবার রিফ্রেশ দিয়ে দেখে নিতে চাই কারা কারা আছেন এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন মাসুম আহমেদ মাসুম যুক্ত হয়েছেন এবং আছেন এস এস শাহেদ আহমেদ ওকে উনি সিলেট থেকে আমাদেরকে শুনছেন গুরুকে সালাম জানিয়েছেন আছেন মোহাম্মদ ফাহিম এবং লিখেছেন আমি আছি শুনছি মেঘনা আপু কথা হবে অ্যান্ড লিখেছেন আমাদেরকে মাহমুদুল হাসান মিতু লিখেছেন ওকে গুরু কেমন আছেন এটা জানতে চেয়েছেন এবং আছেন এইচ কে তামিম তানজির আহমেদ যুক্ত আছেন আমাদের সাথে মোহাম্মদ খলিলুর রহমান আছেন এবং আছেন এই মুহূর্তে আমাদের সাথে নজরুল ইসলাম নাইম এবং আরো অনেক বন্ধুই আছেন ওকে বিলাস আছেন আমাদের সাথে মগবাজার থেকে এবং নাইম যুক্ত হয়েছেন এবং আছেন রাজমান আহমেদ, সালাম জানিয়েছেন গুরুজি এবং আমাকে। ওয়ালাইকুম আসসালাম, এবং আমরা অনেক ভালো আছেন, আছি, কেমন আছেন, আছি আমরা সেটাই জানতে চেয়েছিলেন। অ্যান্ড এসএমএস এ কারা আছেন দেখে নিই, আছেন তৌফিকুল কুমিল্লা থেকে এবং আছেন আমাদের সাথে পলাশ দোহার থেকে, রকিব আছেন বাড্ডা থেকে এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে ইফাত রামপুরা থেকে, মিতু আছেন গাজীপুর থেকে এবং আমরা কেমন আছি জানতে চেয়েছেন, সহিলে যুক্ত হয়েছেন চিটাগং থেকে এবং এই মুহূর্তে আছেন শাহিল রংপুর থেকে, আব্দুল হাকিম ফারুকি আছেন আমাদের সাথে ঢাকা থেকে, আছেন সিনা ওকে দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন এবং আছেন সাইমন টঙ্গি গাজীপুর থেকে এবং এই মুহূর্তে আছেন আমাদের সাথে কলিম, ওকে কলিম আছেন আমাদের সাথে মতিঝিল থেকে এবং মিজান আছেন উনি যুক্ত হয়েছেন, ওকে প্লেসটার নাম উনি বলেননি, এবং আছেন উর্মি চিটাগং থেকে, ফাহিম আছেন চিটাগং থেকে, রকিবুল রবিউল ইসলাম যুক্ত হয়েছেন মোহাম্মদপুর থেকে এবং আছেন মিলি চাঁদপুর থেকে, আছেন আমাদের সাথে আজমির হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে ঢাকা থেকে, আইন আছেন মিরপুর থেকে এবং আছেন আয়ন রংপুর থেকে, তাসমিম আছেন চিটাগং থেকে। আরও একবার রিফ্রেশ দিতে চাই এবং বলতে চাই কারা কারা আছেন, তবে তার আগে বন্ধু জানিয়ে দিচ্ছি নিয়মটি কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে, এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই অনুষ্ঠানে শেয়ার করতে চান ভালোবাসার গল্প, জীবনের গল্প, যে কোনো সফলতার গল্প হতেই পারে, সব কিছুই শেয়ার করতে পারেন আপনি আমাদের এই প্ল্যাটফর্মে এসে। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে SMS, আর SMS এর নিয়মটা বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার এলাকা এবং আপনার বয়স এবং অবশ্যই ফোন নম্বরটি উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার লিঙ্কটি বলছি www.facebook.com/90.4dhakafm, এবং অলরেডি আমরা এখানে একটি পোস্ট আপলোড করেছি ভালোবাসার বাংলাদেশে এবং লিখেছি, কিন্তু গত সপ্তাহে এসেছিলেন আমাদের অতিথি বন্ধু পুতুল, আজকেও কিন্তু তিনিই থাকছেন কারণ গত সপ্তাহে তার প্রোগ্রাম আমাদের অনুষ্ঠানে তার গল্পের আংশিকটা শুনেছিলাম, আজকে তার পুরোটাই শুনবো আশা করছি। আর বন্ধু অবশ্যই অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং আমাদের এই পোস্টে, আমাদের এই পোস্টে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন যত খুশি ততবার, এবং চাইলে শেয়ারও করতে পারেন পোস্টে আপনার বন্ধুদের কাছে। তো এই মুহূর্তে আরো একবার দেখে নিচ্ছি কিছু নাম পড়ে আমি একটি বিরতিতে যাচ্ছি, এবং যারা অপেক্ষা করছেন এবং অনেক অনেকবার জানতে চাচ্ছেন গুরু এতশ্রাম কখন আসবেন, কখন কথা বলবেন, তাদের জন্য বলছি বন্ধু আরেকটু অপেক্ষা করতে হবে, কারণ সবুরে তো মা অফ হলেই তাই না, তো কষ্ট করে আরেকটু অপেক্ষা করতে হবে। ওকে দেখে নিতে চাই কারা কারা আবার কানেক্টেড হলেন আমাদের সাথে, সিফাত আছেন ওকে মিরপুর থেকে এবং আছেন এই মুহূর্তে সালাম ওকে মানিকগঞ্জ থেকে। তো বন্ধু যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, যখন ফিরছি তখন কিন্তু অনেক কিছু থাকছে আর চমৎকার একটি রোমান্টিক গান প্লে করে দিলাম শুধু আপনার জন্য, শুধু আপনার আর আমার জন্য, সাথেই থাকুন।
খেয়ালি মনে ভেবেছি গোপনে, খেয়ালি মনে ভেবেছি দুজনে, খেয়ালি মনে ভেবেছি গোপনে, খেয়ালি মনে ভেবেছি দুজনে, ভেবেছি গোপনে, ভেবেছি দুজনে, সুরে সুরে ভেবে যাই মনের কবিতা শেষের কবিতা তোকে বারে বারে খুঁজে পাই
আর যে সমস্ত বন্ধুরা অপেক্ষা করছেন গুরু ইতাসামের জন্য, তাদেরকে বলছি যে বন্ধু আর একটু অপেক্ষা করতেই হবে কষ্ট করে, একটু পরে আমি গুরু ইতাসামকে ওয়েলকাম করে নিব। তবে তার আগে নিয়মগুলো আরেকবার বলে দিই, যেটা আমি বরাবরের মতোই বলি, সেটি হচ্ছে এসএমএস করবেন এবং ফেসবুকে আমাদের যে পোস্ট আপলোড করেছি সেখান থেকে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন। সো একে একই নিয়ম বলে দিচ্ছি, সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই অনুষ্ঠানটিতে শেয়ার করতে চান জীবনের গল্প, ভালোবাসার গল্প, তাদের জন্য বলছি মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, যেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি বিশেষভাবে উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে যত খুশি ততবার। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলছি www.facebook.com/90.4ঢাকা FM। এবং অলরেডি এখান থেকে আমরা যে পোস্ট আপলোড করেছি আজকের ভালোবাসা বাংলাদেশে, সেখান থেকে বন্ধু আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চাইলে শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের কাছে। এবং আর বন্ধু হয়তো বেশিক্ষণ সময় না, ঠিক হবে না, বিকজ
সকলের জন্য অনেক অনেক প্রত্যেকের জন্য দোয়া করছি স্টুডিও থেকে, এবং স্টুডিওতে কিন্তু অনেকেই উপস্থিত এখন দূর দূরান্ত থেকে, যদিও বলি মিছে মিছি টাইপ আর কি, মেঘলা যে কেন আসেন, কষ্ট হয় না, অত দূর থেকে আসবেন কেন, মন তো ঠিকই ভালো লাগে, ভালোবাসা বাসি খুবই। পৃথিবীতে এমন কেউ কি আছে যে ভালোবাসা পেতে চায় না বা ভালোবাসা পেতে মন চায় না? সবাইকে একটু একটু করে পরিচিত হয়ে নিই, যে বিভিন্ন জায়গা থেকে অনেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, যে আপনার নামটা কি একটু জানি?
হ্যাঁ, আমার নাম মিজান।
জি, আপনার সম্বন্ধে একটু শুনি, কোথা থেকে এসেছেন আপনি? কথা থেকে এসেছেন?
হ্যাঁ,
অসুবিধা নেই, বলুন।
হ্যাঁ, আমি, আমার নাম মিজান, আমি টঙ্গী থেকে আসছি।
জি, আপনার, আপনি এবং আপনার কয় সন্তান? একটাই,
একটি শিশু বাচ্চা আমার। তো শিশু বাচ্চাটা মা,
আপনার ছেলের নাম কি?
আমার ছেলের নাম শাকিব।
শাকিব,
তো আমার ছোট ছেলে বাচ্চাটা, এই বাচ্চাটার মা ক্যান্সারে মারা যায় মিরপুর হাসপাতালে। আমার যা কিছু ছিল সর্ব শান্ত হয়ে গেছে, আমি তার ট্রিটমেন্ট চাইতে গিয়ে সে বেছে নেই, এই বাচ্চাটা রেখে গেছে। তো বাচ্চাটাও মারাত্মকভাবে অসুস্থ আমার, তো আমিও তেমন সুস্থ না, আমিও নিজে অসুস্থ। আমি সামান্য একটু সেলাই কাজ করি টঙ্গিতে, ভাঙা ছোড়ে একটু দোকানে। তো বাচ্চাটাকে লেখাপড়া করাইতে পারতেছি না, আমি ট্রিটমেন্টও চালাইতে পারতেছি না। তো এই ব্যাপারে অনিয়ারে আমি একটু মানে আমার লাইফ হিস্ট্রিটা বলতে চাইছিলাম, এই মেয়ের মাটা, ছেলের মাটা নিয়ে।
কতদিন হলো উনি মারা গেছেন?
প্রায় 4-5 বছর হয়ে গেছে।
ছেলের নাম কি বললেন?
নাম শাকিব।
শাকিব, শাকিবের বয়স কত হলো?
9 বছর।
9 বছর। শাকিবের যে অসুখের কথা বলছিলেন, সেটি কি ধরনের অসুখ?
আর অসুখটি হলো গিয়ে যে প্রস্রাবের রাস্তা আছে সেটা আর কি, সামনে যে চিহ্ন ছিল কিন্তু রাস্তা নেই, বাইপাস শুয়ে সিদ্ধি ছিল সেটা দ্বারা সে প্রস্রাব করত। তো সেটা আবার আমি কিছু আর্থিক সহায়তা নিয়ে 3-4 বছর আগে একটা অপারেশন করেছিলাম, 50,000 টাকা খরচ হয় মিরপুর হাসপাতালে। তো আবার এটা চেপে গেছে রাস্তাটা, তো আবার অপারেশন করাইতে হয়। তো এটা বাংলাদেশে 4-5 বার করালে ঠিক হয়, আর মাদ্রাসিনা করে একবার ঠিক আছে, অনেক টাকা লাগে। তা এখন আবার প্রস্রাবের রাস্তা চেপে গেছে, কষ্ট হয় প্রস্রাবটা করতে। তার যদি এইভাবে চলতে থাকে তা কি ইঞ্জিনটা দেবে সে যাবে। তার
জন্য অবশ্যই আমাদের সেই সহমর্মিতা জায়গাটা অবশ্যই আছে আপনার জন্য, আমরা সবাই মিলে দোয়া করি। আর আমি এখন এই মুহূর্তে আপনাকে স্পেসিফিক কোনো ডেট দিতে পারছি না, বাট আমাদের চেষ্টা থাকবে কোনো একটা দিন আপনাকে নিয়ে যদি ফুল পেজে ডেডিকেটেড কোনো প্রোগ্রাম আমরা আপনার জন্য করতে পারি, সাকিবের জন্য করতে পারি, যদি তাও না পারি অ্যাটলিস্ট ওভার ফোনে আপনাকে কমিউনিকেট করতে পারি কিনা সেই চেষ্টা আমার থাকবে। আমরা পরবর্তী আরেকজনকে একটু, মানে বেশ কয়েকজনকে দেখছি একটু একটু অল্প অল্প করে। হ্যাঁ, সময় একেবারেই নাই, অলরেডি লিসনার্স আওয়ারের মধ্যে শুরু হয়ে গেছে মেঘলা, রাইট?
এক্স্যাক্টলি,
লিসনার্স আওয়ার অলরেডি শুরু হয়েছে। সো যারা ফোনে ওয়েট করছে, যারা টেক্সট দিচ্ছে, তাদের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আপনারা যারা সরাসরি এসেছেন তাদের সাথে আমরা কথা বলছি, আর ওনার নাম্বারটা একটু মেঘলা নিয়ে রাখিস যাতে করে কখনো। আচ্ছা,
ঠিক
আছে। আসসালামু আলাইকুম, আমার নাম জুনায়েদ, আমি গুলশানকে দেখাতে আসছি।
জি জুনায়েদ সাহেব, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশের এই সেই স্টুডিও। এটা তো শুধুমাত্র আপনি এখানে দেখতেছেন হয়তো একটা টেলিভিশন, কিছু যন্ত্রপাতি, ইট কাঠের কিছু সরঞ্জামাতি, কিন্তু বিশ্বাস করেন এই স্টুডিওর ইথারে কত মানুষের দীর্ঘ নিঃশ্বাস আর কষ্ট, ভালো লাগা মন্দ লাগা মিশে আছে। কত মানুষ এখানে সব অনেক অনেক কষ্টের ব্যাপারটাই এক লহমায় সফল হতে দেখেছে, আবার কত মানুষের হয়তো স্বপ্নর বিভ্রাট ঘটেছে এখানে এসে। তো এই এই স্টুডিও কিন্তু অনেক কিছুর সাক্ষী, যে স্টুডিওতে আপনি এখন দাঁড়িয়ে আছেন। আপনাকে শুধুই অনুভূতি?
না না, আমার কোনো অনুভূতি নাই, শুধু আপনাকে দেখার জন্য কামরাঙ্গীর ছাড় থেকে আসছি।
এই যে দূর দূরান্ত থেকে যারা আমাকে দেখার জন্য আসেন তাদেরকে অনুরোধ করবো যে প্লিজ আমাকে দেখার জন্য আসেন না, কারণ আমাকে দেখলে অনেকেরই স্বপ্ন ভঙ্গ হয়। তারা চিন্তা করে যে খুব মানে জ্ঞানী টাইপ, খুব বিজ্ঞ টাইপ, বোদ্ধা টাইপ মানুষকে দেখবো। বাট আমার মতো যদি আমার মানে এক কথা বারবার বলতে মন চায় না, মানে আমাকে আমার অ্যাটিটিউড গেট আপ দেখে যখন চিন্তা করে তো কমন ইয়ো টাইপ, তখন অনেকের মনে হয়তো কষ্ট পায়। বাট এটা সত্য জুনায়েদ সাহেব, এটা সত্য যে যা এখানে আমি বলি, যা বলি, যতটুকু বলি, কসম খোদার আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে বলি, এবং একটা সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য, না নিজের সাথে, না যে ব্যক্তি মানুষটি আমার সামনে উপস্থিত থাকে তার সাথে আমি আমার এক সেকেন্ডে, যে আমার মনে হয় না যে মুহূর্তকালের জন্য আমি প্রতারণা করি না, যা ভিতরে কাজ করে একেবারে মনটাকে ওই মুহূর্তের জন্য মসজিদ বা মন্দিরে সমতুল্য বানিয়ে ফেলি। আমি হয়তো স্টুডিও থেকে ঢোকার বা বাইর হওয়ার পর অন্য মানুষ হয়ে যায়, বাট ওই সময়টার জন্য শুধুই আপনাদের জন্য বড় বেশি মনে
থাকে। 7 বছর পর্যন্ত শুনতেছি।
জি জনাব সাহেব, আপনার মতো মানুষজন ভালোবাসে বিধায় আমার গুরুগিরি চলে, মেঘলা ভাবে সুন্দর করে হাসে এবং স্টুডিও থেকে ভালোবাসা বাংলাদেশের কথা আপনাদের কাছে পৌঁছে যায়। কত বয়স আপনার? তাই যদি হয় আমি আগে নামটা জানতে চাই, কি গানের দলের নাম কি আর কি, কি নামে পরিচিত?
আমি প্রথমে কলরব শিল্পগোষ্ঠীতে ছিলাম, ওখান থেকে আমার পথ চলা, ওখান থেকে আমার গান করা শুরু। আর গান করা শুরু মদিনা বুলবুলি এই সঙ্গটি থেকে, এই আর কি। এখনো লেখাপড়া করি, গান নিয়ে এখন আছি।
ওকে, যে কোনো একটি গানের দুই থেকে তিনটি লাইন প্লিজ আমাদের জন্য।
মদিনার বুলবুলি তোমার নামের ফুলতলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতলি, যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতলি।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কামিং। এবং আমরা চাই যে তাদের উত্তরোত্তর বৃদ্ধি পাক, তার সঙ্গীতের এই ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, এবং যে মূল্যবোধে সে দারুণভাবে বিশ্বাস করে সে মূল্যবোধটা সারা জীবন তার সাথেই ভাবে।
আমি ভাইয়া, আপনি আপনাদের সবার কাছ থেকে এখন 90.4 ঢাকা এফএম এর সমস্ত সদস্য ভাইয়া, আপনি এন্ড মেঘলাপু এন্ড সারা বাংলাদেশের সবার কাছে আমি একটা দোয়া চাই, যারা আমার ফ্যান আছে তাদের কাছে দোয়া চাই। বিগত 7 মার্চ আমার বাবা মারা গেছে, ওনার জন্য দোয়া চাই। আমার আব্বার নাম আব্দুল হাব ছিল, উনি স্ট্রোক করে মারা গেছে, উনি একজন বুয়েটের টিচার। ওনার জন্য সবার কাছে দোয়া চাই, ওনার জন্য যাতে আল্লাহ পাক সবাই যাতে দোয়া করে, আল্লাহ পাক যাতে তাকে জান্নাত নসিব করে।
অফকোর্স, আমরা দোয়া করে যিনি জান্নাতবাসী হন। আব্দুল হাব ছিলেন না, ইনফ্যাক্ট উনি আমাদের মাঝে আছেন, উনি সবসময় আমাদের পাশে থাকবেন ফাহাদের উত্তরোত্তর সফলতা দেখবার জন্য।
জি,
আমি
থাকি গুলশান, আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী, থানা মনোহরদী, গ্রাম ডুমুনমারা।
স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশ।
জি গুরু, আমরা আসলে আপনাকে খুবই ভালোবাসি।
আমি অনেক মন্দবাসি তোমাদের।
না, এই কথা বলবেন না, আপনারা যতই দেখি শুধু মন ভরে দেখতেই মন চাই।
কি, আমি এত সুন্দর কখন হলাম মেঘলা? আমার মতো কালা মানুষ সুন্দর হয় কেমনে বুঝি না।
আমার এইটুক লাইফে আপনি অনেক স্টোরি শুনে আমি অনেক কিছু শিখেছি, মানুষের সুখ দুঃখ ভালোবাসা।
তার জন্য দেখতে পরিষ্কার, রাইট, যে একটা মানুষের জ্ঞান, একটা মানুষকে যদি ভালো লাগে ভেতর থেকে, তার সৌন্দর্য যাই হোক না কেন, তখন তাকে আপন মনে হয়, তাই তো?
উফ, আচ্ছা, জ্ঞান একেবারে মানে সৌন্দর্য সবকিছু সংমিশ্রণ হচ্ছে গুরুর
নাম। ভাগ্যিস তুই পাশে ছিলেন। আমরা আরেকজনের কাছে যাই, কি নাম আপনার?
আসসালামু আলাইকুম গুরু, আমার নাম সারোয়ার, আমি নেত্রকোনা থেকে এসেছি।
এই এখন কি নেত্রকোনা থেকে?
না, আমি জব করি বাড্ডাতে।
বাঁচাইছি ভাই।
আমি গুরু আপনাকে আজকে প্রথম দেখছি।
দেখে কি মনে হয়, সত্যি করে কত?
সত্যি আমার খুব ভালো লাগতেছে।
না না, আবার বানায় বলতেছো
না, সত্যি আমার খুব গুরু আপনাকে ভালো লাগতেছে। আমি আপনাকে দেখে নিজেকে অনেক গর্বিত মনে করতেছি, আমি আপনার মতো একজন গুরুকে দেখতে পারতেছি, বাস্তবে কথা বলতে পারতেছি।
দর্শক করে চাপ দিও।
জি জি, অনেক শ্রোতারা আমার কথা শুনতে পারতেছেন, আপনার সাথে আমি কথা বলতেছি, এটা আমার অনেক গর্বিত।
থ্যাংক ইউ। কি নাম তোমার? ইসলাম, কোথেকে আসছো?
কুরআন আসছি গুলশান থেকে, আমার দেশের বাড়ি রশিন্দি চালাকসর পীরপুর।
তোমাদের নরসিংদী তে আমার যাওয়ার খুব ইচ্ছা, প্রচুর টেক্সট আসে নরসিংদী থেকে।
যাবেন একদিন? আপনি
যাওয়ার ইচ্ছা আছে?
কবে যাবেন বলেন।
কোনো একদিন চলে যাবো, আমার প্রচুর টেক্সট আসে।
নৌকা বাইচ হয়ে গেল মনে হয়,
এরকম কোন আকর্ষণ দেখলে একবার গিয়ে ঘুরে আসবো।
যাবেন গুরু আপনি, জেলে অবশ্যই আপনি
অবশ্যই যাবো
গুরু, আপনাকে অনেক ভালোবাসি, আপনার গল্প আমি সবসময় শুনি।
কোন ছেলেকে কি কোনো মেয়ের চাইতে বেশি ভালোবাসা যায়?
হ্যাঁ গুরু, বাসা যায়, আপনি হয়তো জানেন না।
যেমন কাকে বাসছো এরকম?
আপনাকে অনেক ভালো
সম্ভব নেই, এটা যেহেতু আমাকে
ওই মেয়েগুলোর চাইতেও বেশি ভালোবাসা যাচ্ছে, সম্ভব? হ্যাঁ
সম্ভব, আপনি জানেন না।
না পারে এটাও তো প্রবলেম, বহির্বিশ্বে আবার বহির্বিশ্বে ভালোবাসার সম্পর্কেও প্যাট লাগে, শ্রদ্ধায় ভালোবাসা, সেটাই বলতেছি, যাই তো। ওকে নেক্সট আরেকজন আছে, তার সাথে কথা বলি। জি ওকে, আমরা আপাতত শেষ করতেছি, সবাই ভালো থাকুক, আসবার জন্য অনেক
ধন্যবাদ। ওনাদের একটা ছবি ক্যাপচার করে পোস্ট করতে পারি যে স্টুডিওতে আছেন
ওনারা? নো প্রবলেম, আমরা ছবি নিয়ে তুমি রাখো, কোন এক সময় আমরা পোস্ট করে দিলাম। তো আমরা চলে যাচ্ছি, কিছু ফোন কল নিব, কিছু টেক্সট নিব, লিসনার্স আওয়ারের অনেকক্ষণ সময় আমরা আপনাদেরকে নিয়েই পার করে দিলাম, কিন্তু বাইরে কিন্তু প্রায় লক্ষ কোটি জনতা যারা ভালোবাসা বাংলাদেশের সাথে কানেক্টেড হতে চায় বাই টেক্সট বাই ওভার ফোন, তো তাদের সাথে আমি একটু কথা বলি। সবাই ভালো থাকবেন, জীবনটাকে বড় করে বাঁচবেন, আর আমার জন্য দোয়া রাখবেন, ঠিক আছে? বাই। আমরা চলে যাচ্ছি ফোনে, দ্য ফার্স্ট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কে বলছেন? পাইছেন, ধরেন, বাঁধেন, মারেন, রাস্তাতে ফেলে রাখেন?
না গুরু, মারা কাটা কিছুই বলবো না, আমার অনেক সামনে ছিল আপনার সঙ্গে কথা বলার, কিন্তু আমি এত দূর থেকে আপনাকে ফোন করি যে আপনার লাইনটাই আমি পাই না।
কোথা থেকে কথা বলছেন আপনি
গুরু? আমি রংপুর ডিস্ট্রিক্ট নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানা থেকে বলছিলাম।
কিশোরগঞ্জ থেকে, কি নাম?
নাম মোহাম্মদ আসাদুজ্জামান বাবু।
আসাদুজ্জামান বাবু, বাবু কি এর আগে কথা হয়েছিল আমাদের কখনো?
কিশোরগঞ্জ থানা থেকে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তো আমার এইদিকে আপনাদের ইয়েটা ছিল না। আমি গত 20 বিশ্বকাপে রেডিও শুনতে গিয়ে আপনার চ্যানেলটা পাই, তারপরে ওখান থেকে একটা অ্যাড দেখি আপনার কন্টে যে ভালোবাসা বাংলাদেশ, আমি মনে মনে চিন্তা করি যে অনুষ্ঠানটা শুনবো কিরকম লাগে, সেই থেকে অনুষ্ঠানটা মন দিয়ে শুনি প্রতি বৃহস্পতিবার। গত সপ্তাহে প্রতিদিন কাহিনীটা শুনেছিলাম এবং আপনি বলেছিলেন যে পুরোটা হয় নাই, বাকি যেটা গল্প থাকলে সেটা সামনের সপ্তাহে
আমরা শুরু করব, আর কিছুক্ষণের মধ্যেই পুতুলকে সাথে নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। বাবু আমি অনেক খুশি হয়েছি আর দূর থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মেঘলা বলছিল যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষগুলোর সাথে আপনার মনে হয় একটা স্পিরিচুয়াল কানেক্টিভিটি আছে, নারায়ণা চাইলেই আপনাকে এত হাজারো ফোনের মধ্যে কিভাবে কেন জানি পেয়ে যায়, আস্তে আস্তে বলছিল আজকে। তো আসলে আমার কাছে তাই মনে হয় যে কেমন একটা মনে হয় যোগসাজশ, মনের একটা যোগসাজশ এই মানুষগুলোর সাথে আছে। বাবু ভালো থেকো ভাই, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমরা নেক্সট ফোন কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
আমি কিছু টেক্সট নিচ্ছি, আমাদের সাথে আছেন এই মুহূর্তে অর্পিতা, ওকে ওকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, রাকিব আজহারও আছেন এবং নীল অনেকগুলো কমেন্ট করছেন আমাদেরকে, এবং আরেকবার রিফ্রেশ দিয়ে দেখে নিতে চাই কারা কারা আছেন। ওকে অপূর্ব যুক্ত হয়েছেন এবং আছেন স্মিতা, কিতাব ইসলাম আছেন আমাদের সাথে, এবং আছেন এই মুহূর্তে মৌমিতা, আরিফ বিল্লা যুক্ত হয়েছেন এবং আছেন এইচকে তামিম, আবারও কমেন্ট করছেন আমাদেরকে। ওকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন মোহাম্মদ শরীফুল্লাহ এবং নাসিম আছেন আমাদের সাথে, এবং আছেন মোহাম্মদ খলিলুর রহমান, ওকে নীরব রহমান যুক্ত হয়েছেন, এবং আছেন মোহাম্মদ জাকির খান, উনি লিখেছেন ঢাকা এফএমকে উনি অনেক ভালোবাসেন, এবং নাজমুল হাসান লিখেছেন যে গুরু এতেশামকে উনি অনেক ভালোবাসেন। মোহাম্মদ তাজিন আছেন আমাদের সাথে, উনি বরিশাল থেকে যুক্ত হয়েছেন। আহমেদ ফাহাদও আছেন, এবং বন্ধু বলতে চাই আর একবার আমাদের ফেসবুকের ফ্যান পেজের লিঙ্কটি, সেটি হচ্ছে www.facebook.com/90.4ঢাকা FM, এবং একটি ফোন কলে।
হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এত সুন্দর কণ্ঠের একজন মানুষ আমাকে ফোন দিয়েছে, আপনার নামটা বলুন।
আপনার সাথে আমার কথা বলার অনেক ইচ্ছে ছিল,
এবং
সেটাই বলছিলাম যে আমি আসলেই লাকি, কিন্তু আপনার নামটা কিন্তু শোনা হয়নি এখনো।
এই স্টুডিওতে আসতে চাই, আমার মনে অনেক কথা আছে, কিন্তু কিভাবে আসবো আমি সেটা বুঝতে পারতেছি না।
বলতে গিয়েছিলাম মাঝপথে থামে, একদম শুরুতেই থামিয়ে দিয়েছেন। ওকে, আমি আগে এস এম এস এর নিয়মটি বলি যে কিভাবে আসতে পারেন এস এম এস এর থ্রুতে। সেটি হচ্ছে ওই আপনার মেসেজ অপশনে গিয়ে, ওকে, এনিওয়ে আপনার জন্যই বলছি যেভাবে আসবেন আমাদের এখান থেকে এস এম এস এর মাধ্যমে, এস এম এস এর নিয়মটি বলছি, মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিবি, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা এবং ফোন নাম্বারটি বিশেষভাবে উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং গুলশান একের নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা এফ এম এর
অফিস। আমরা চলে যাচ্ছি পরবর্তী ফোন করে। হ্যালো, সালাম আলাইকুম। আমাদের অনুষ্ঠানটা কি শোনা হয় খাইরুল? কেমন লাগে অনুষ্ঠানটা? বিশ্বাস হয়তো করেন আমাদের গত অনুষ্ঠানটি কি শুনেছিলেন, পুতুলের জীবনের কথা, যেগুলো পুতুল বলছিল তার ছোটবেলা থেকে বেড়ে ওঠার কথা? সেই পুতুল কিন্তু আজকে উপস্থিত, আমরা পুতুলের বাকি জীবনের কথাগুলো আজকে শুনবো। জি, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে খাইরুল। আপনি ভালো থাকবেন এবং এভাবে আমাদেরকে ভালোবাসবেন। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক খাইরুল এর মতো মানুষগুলো যারা বাঁচিয়ে রেখেছে ভালোবাসা বাংলাদেশের স্টুডিওকে। নেক্সট ফোন কল। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।
আমাদেরকে ওয়েটিং এ রেখে কোথায় চলে গেলেন উনি? এনিওয়ে,
হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি সরি, ভুল করে কি ফোন দিয়ে দিলাম নাকি আপনি ফোন দিয়েছেন?
হ্যালো,
জি আপনি কি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন।
আমার ভুল হয়ে গেছে, আমি কি ভুল করে ফোন দিয়ে দিলাম আপনাকে নাকি আপনি ফোন দিয়েছেন আমাদেরকে?
না আমি দিছি।
কিন্তু আপনি দিয়েছেন, বাঁচালেন রে ভাই। আমি তো ভাবছিলাম যে কোন জায়গায় ভুল করে ফোন দিয়ে দিলাম,
এখনই
আবার হঠাৎ করে ফোন ধরে বসে আমি র‍্যাপ ফাইভ থেকে তমক বলতেছি। আপনার সাহস কত বড় রাতে তোর রাতে আমাকে ফোন দিয়েছেন। এনিওয়ে, ভাগ্যিস আপনি বললেন যে আপনি, ওহো হো, কেবল কথা জমছিল। এনিওয়ে নেক্সট ফোন কল। হ্যালো, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম।
লাইনটা তো বোধহয় কানেক্ট হতে পারিনি আমরা, আর একটা ফোন কলে যাচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন?
আমি ঢাকা থেকে বলছি, ফ্রান্ডির থেকে।
অসুবিধা না, আপনি ব্যানার পরে চাপ দিয়ে না, যেখান থেকে বলুন না কোনো, একদম ঝিনঝিন ঝিনঝিন করতেছে। চুরি আছে রে তোর হাতে?
না চুরি নেই।
হ্যালো, কেন তোরা মেয়েরা চুরি করা ছেড়ে? জি আপনাকে বলছি, আপনাকে বলছি।
জি ভাই কেমন আছেন?
জি ভালো আছে, এবং আমি বলছিলাম যে আপনি যেখান থেকেই বলুন না কেন রেনি ঝিনি একটা শব্দ পাচ্ছি চুরির, আপনার কণ্ঠের মধ্যে এরকম একটা ব্যাপার আছে। আপনি কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে অনেকবার করে ট্রাই করছিলাম বাট পাচ্ছিলাম না, জাস্ট পেয়ে গেলাম।
কেন ট্রাই করছিলেন বলেন তো?
এই যে আপনার সাথে কথা বলার জন্য অনেক দিন ধরে শুনে হচ্ছে এই প্রোগ্রামটা, কিন্তু আসলে কথা বলা হয় না কখনো, ট্রাই করে কখনো পাই না, যে পেলেও হচ্ছে লাইনটা কেটে যায়
না আসলে।
আর ভাইয়া আসলে আমি মানে গত বৃহস্পতিবারও আপনাদের পুতুলা গল্পটা শুনেছি, শুধু গল্প না আসলে জীবনের গল্প, অনেক কষ্ট পেয়েছি আসলে। আর আমি আপনাদের প্রোগ্রামে আসার জন্য বেশ কয়েকবার মেসেজ করেছিলাম আলিয়া নামে, আমার নাম্বারও দিয়েছি এবং আমি আপনার আইডিতেও মেসেজ করেছিলাম। আবার ওই আপুটার হচ্ছে একটা, উনি একটা স্ট্যাটাস দিয়েছিল, সেখানে আমি ইয়ে করেছি বাট কোনো রিপ্লাই পাইনি। তো আমি আসলে আসতে চাই আপনাদের প্রোগ্রামে, আপনাদের সাথে কথা বলতে চাই।
আমরাও চাই বাট একটা নির্দিষ্ট প্রসিজারের ভিতর দিয়ে হয়তো আমাদেরকে যেতে হয়। তো আমাদের যারা জাজ প্যানেলে থাকেন তারা থাউজেন্ডস অফ রিকোয়েস্ট এর মধ্যে হয়তো শর্টিং করে দেন আমাদেরকে, প্রোগ্রামের জন্য ডিসাইড করেন যে কে প্রোগ্রামে বসবেন। আপনি আলিয়া নামে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, মেঘলার মাধ্যমে তথ্যটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কনসার্নেন্টে যারা আছে তারা যেন জিনিসটা নিয়ে একটু ভেবে দেখে। আপনি অনেক ভালো থাকবেন, আর ইউর টোনালিটি ইজ রিয়েলি গুড। দুঃখের কথা তো বলতে আসবেন না, অবশ্যই সুখের কথা বলতে আসবেন, তাই তো? এমন সুন্দর কণ্ঠের একটা মেয়ে কষ্টে আছে ভাবতে কেমন লাগে?
আসলে মানে সুখ, আমি মনে করি যে দুঃখ আছে বলেই, কষ্ট আছে বলেই এই জীবনটা পেয়েছি আসলে এই পর্যন্ত।
দার্শনিক সুন্দর কণ্ঠের চমৎকার দেখতে মেয়েটি, চমৎকার দেখতে গিয়ে আন্দাজে বললাম, আশা করতেছি আশা করতেছি কথার উপরে ভর করে
আমি সবাইকেই দেখতে আসবো, আপনাকেও দেখতে আসবো।
এই চমৎকার কণ্ঠের মেয়েটির জন্য দেন ওই গানটা, সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে, হঠাৎ করে মাথার মধ্যে ব্লিঙ্ক করলো রুনা লালা রাইট, সমগায়িকা সুখ তুমি কি বড় জানতে। আমার তো হেরে গলা, আমার গন্ধে হয় গান ভালো আসে না, বাট দুঃখ আর সুখের কথা বলতে গিয়ে হঠাৎ করে গানটার কথা মনে হচ্ছিল। মেয়েলো তো আছে তোর ঝুড়িতে, ওকে, আমরা পরবর্তী ফোন কলে যাবো এবং আপনাকে ফোন করবার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড থাকবার জন্য। থ্যাংক ইউ, অনেক ভালো থাকবেন। আমরা নেক্সট ফোন কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
গুরু ভালো আছেন?
জি ভালো আছি, আপনি কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনার সাথে কথা বলে আরো খুব ভালো লাগছে।
জি, আপনার নামটা কিন্তু শোনা হলো না এখন।
গুরু আমার নামটা বলেনি, আমার নাম হচ্ছে সাইফুল, আমি কুমিল্লা থেকে বলছি।
সাইফুল, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশে। এত ভারী শোনাচ্ছে কেন কণ্ঠ সাইফুল, মন খারাপ?
প্রত্যেক যুগে যুগে তো আল্লাহ পাক বহুত নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়াতে।
সাইফুল এমন কিছু বলো না যে আমাকে চেয়ার থেকে পড়ে যেতে হয়। বলো, হ্যাঁ বলো বলো সাইফুল। Are you with me?
Didi, আবার ফোনটা ড্রপ করেছে।
হ্যাঁ, we are sorry, Saiful. Call drop. Hello, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
গুরু, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
গুরু, আমি আসলে ইন্ডিয়ার সাইডে, এটা লালমাহাট নাম জায়গা, এই জেলার নাম হলো লালমাহাট, এখান থেকে বলতেছি।
মজার ব্যাপার কি, একটা ওয়ার্ডও বুঝিনি, শুধু লালমনিরহাটে কথাটা বুঝেছি। লালমনিরহাট থেকে বলছেন, তাই তো? কি নাম আপনার?
হ্যাঁ গুরু, আমার নাম শাহিন, আপনি ভালো আছেন গুরু?
শাহিন, স্বাগত জানাচ্ছি। হ্যাঁ আমি ভালো আছি শাহিন।
মেঘলা তো ভালো আছে না?
মেঘলা খোঁজটাই মনে হয় এখানে মেন ছিল। মেঘলা, তোর ওই
যে আপনার কথাগুলো বুঝতেছি না গুরু, টেনে টেনে আসতেছে।
আচ্ছা স্যার, আমি টান দিচ্ছি না, নেটওয়ার্কের জন্য প্রবলেম হতে পারে। মেঘলা, তোর হাসিটা শোনা, সেটাও যদি টেনে টেনে যায় লালমনিরহাটে তাহলে বুঝতে হবে নেটওয়ার্কের প্রবলেম, আর তাছাড়া তুই ঠিক আছিস। রেডি, ওয়ান টু থ্রি, মেঘলা, ওয়ান মোর টাইম। কেমন ছিল হাসিটা, টেনে টেনে নাকি একদম? ইট সাউন্ডস গুড শাইন।
যার জন্য এতবার হাসলাম সেই চলে গেল। এনিওয়ে, আর একটা ফোন কল আমরা।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আপনার রেডিওর ভলিউমটা একটু কাইন্ডলি কমিয়ে দিন। আপনার মহানন্দা, আপনার শিবগঞ্জ, আপনার কানসাট, আপনার চাঁপাইনবাবগঞ্জ, স্পেশালি মনাকষা।
গুরু আগামী জানতাম না, এই তিনটে অনুষ্ঠান হলো, তার মধ্যে দুইটা ফিনিশ হয়েছে, একটা অর্ধেক আছে
আজকে। হ্যাঁ, আজকে আর একটা বাকি অর্ধেক হবে। আপনি কে বলছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে?
আমার নাম হচ্ছে ইসুদানি।
ইসুদানি, রাইট? ইসুদানি।
হ্যাঁ, আই এম সরি,
এটা আমাদের নেটওয়ার্কিং নাকি আমাদের, যেটা বলি আর কি, আমাদের সার্ভারের লিমিটেশন যে প্রচুর ফোন কল তাই ড্রপ করে। চাঁপাইনবাবগঞ্জ নাইস সিটি।
আসসালামু
আলাইকুম। এতটুকুই ভালো আছি, মন দাচ্ছি, শেষ আর কিছু নাই। বলেন
না গুরু,
আপনার সাথে কথা বলে গোটা দুনিয়া পাওয়া হয় এরকম না, কি বলবেন তো? আছেন জি বলুন।
মানে আপনার সাথে কথা বলে আমার মানে মুখের কথা আর কি হারিয়ে গেল।
কেন হারাবেন? আমি তো সেই মানুষ সাইফুল যে সাধারণ মানুষের হয়ে কথা বলার চেষ্টা করি। আমি তো সেই মানুষ যে আপনাদেরই রং ধরি। আমি তো সেই মানুষ সাইফুল, আপনারা আছেন তাই আমার এক্সিস্টেন্স বারবার প্রকাশ করার সাহস পাই। আমি তো সেই মানুষ যে সামান্য ভালোবাসায় নিজেকে আপনাদের কাছে বিক্রি করে দিই। আপনারা তো, আমি তো সেই মানুষ যে আপনাদের কাছে পরস্পরের ভালোবাসার ব্রিজ তৈরি করার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে মাঝরাতে বেরিয়ে পড়ি। আপনাদের পছন্দের সেই ভালোবাসার ফেরিওয়ালা, আপনাদের পছন্দের গুরু এহতেশাম, যে ব্যক্তি মানুষটা কখনোই কোনোভাবেই বিখ্যাত হওয়ার মহতাজ না। তবে অবশ্যই এইটা মন থেকে বারবার চাই, জীবন যদি কখনো ফাঁকি দিয়ে চলে যায়, এ নিঃশ্বাস যদি ফিরে আর না আসে, আমি যেন পরপার থেকে না ফেরার দেশ থেকে স্পষ্ট করে দেখতে পাই রেখেতে স্বামের জন্য কোন একটা কন্ডারে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে মানুষ, বলতেছে লোকটা আমার ভালো ছিল। মানুষকে ভালোবাসার আহ্বানে রাত বিরাতে ভালোবাসার ঝুলি নিয়ে বেরিয়ে পড়তে সেই ভালোবাসার ফেরিয়ালা বড় আক্ষেপ নিয়ে, বড় আহ্লাদ নিয়ে মানুষের কাছে আবদার করত। প্রত্যেকটি প্রাণ ধরে উঠুক ভালো লাগেনি, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালো লাগছে। নেক্সট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম গুরু।
ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু সাভার থেকে বলছি, ইমদাদুল।
ইমদাদ, কি খবর
গুরু? ভালো আছেন?
জি ভালো আছি।
কারখানার মালিক গুরু, আমি ছোটবেলায় আমার বাবা ঈদে এরকম আমাকে একটা গুরু শার্ট কিনে দেওয়ার কথা ছিল, গুরু আমাকে দেয়নি। আমি সেই ছোটবেলায় জিদ করে গুরু দর্জি কাজ শিখছি গুরু। আজ গুরু আমার জীবনে অনেক আমি প্রতিষ্ঠিত হয়েছি, আজ আমি অনেক বড় হয়েছি গুরু। আমি সবার কাছে দোয়া চাই আরো বড় জানা হই।
অফ কোর্স। কি নাম তোমার?
গুরু ইমদাদুল। গুরু
ইমদাদ। ইমদাদ, খুব ভালো লাগলো যে সফলতার কথা শেয়ার করবার জন্য ভালোবাসার বাংলাদেশের এই প্ল্যাটফর্মকে বেছে নিয়েছো।
ছোটবেলায় বাজারে যে বসেছিলাম গুরু, আমাকে আমার বাবা শার্ট কিনে দেয়নি গুরু, আমি এরকম ফিরে চলে আসছি গুরু।
তোমার মতো যদি সবাই প্রতিজ্ঞা করতে জানতো, তোমার মতো করে যদি সবাই জীবনটার,
নিজে অনেক কাপড় চোর গুরু, অনেক নিজে মালিক গুরু। আজ আমি
ভালো থেকে ইমদাদ, মনটা অনেক বড় হয়েছে।
আজ যদি গুরু বাবা বেঁচে থাকতো দেখতে পারতো আমার ছেলে।
দেখতেছেন, তিনি বেঁচে থেকে থেকে বসে অবশ্যই দেখতেছেন তার ছেলে অনেক সাকসেসফুল। বাবা তার ইচ্ছে করে কিনে দেয়নি তা তো না, বাট তার ক্ষমতায় হয়তো কুল হয়নি। ইমদাদ, জীবনটাকে অনেক বড় করে বাঁচো ভাই, অনেক বড় ভালো লাগতেছে, মন অনেক বড় হচ্ছে যে খুব শূন্য থেকে শুরু করে তুমি আসলে সফলতার কাছে গেছো। অবশ্যই দোয়া করি,
সবার সাথে খুব
অনেক ভালো থাকো, আমার জন্য দোয়া করুন দাদ, ভালো থেকো। নেক্সট ফোন কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথেকে বলছেন?
হ্যালো,
জি শুনতে পাচ্ছি, আপনি বলুন কে বলছেন, কোথেকে বলছেন?
সবই
তো জানো তুমি, ভালো আছে আইমান। দোয়া করো কোনদিন যদি কক্সবাজার চলে আসি, আমি রেডিওতে ঘোষণা দিয়ে যদি যাই ওখানে, যেন কোনোদিন তোমার সাথে সমুদ্র সৈকতে দেখা হয়ে যায়। তোমার হাতে হাত রেখে বন্ধু জোরে করে তোমাকে শোনাবো, সমুদ্রের গর্জন আর আমার গর্জন মিলেমিশে একাকার হয়ে যাবে, এবং সেই আওয়াজটা তুলবো সেদিন। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। নেক্সট ফোন কল।
নেক্সট ফোন কলে যাবার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে, টাইম কলের। ওকে, তবে তার আগে বলতে চাই বন্ধু, কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার এজ, তারপর স্পেস দিয়ে সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি বলছি, তবে তার আগে যাচ্ছি বিরতিতে। টাইম চেক, এখন সময় রাত 12টা। যেটি বলছিলাম সেটি হচ্ছে যে ফেসবুকের লিঙ্কটি www.facebook.com/90.4dhakafm, এবং অলরেডি এখান থেকে আমরা পোস্ট আপলোড করেছি গুরু হেসানের সুন্দর একটি ফটোগ্রাফ দিয়ে আজকের ভালোবাসার বাংলাদেশে। তো সেখান থেকে বন্ধু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চাইলে শেয়ারও করতে পারেন পোস্টটি, যত খুশি ততবার চলে যাচ্ছে।
এখন আমেরিকান ইলেকশনে কে পিছিয়ে আছে, ট্রাম্প না হিলারি?
ট্রাম্প না হিলারি,
ট্রাম্প পিছিয়ে আছে, রাইট? ট্রাম্পের উচিত তোকে পারচেজ করা
ভাই,
তোকে যদি ইলেকশনে এজেন্ট হিসেবে কাজে দেখায় তাহলে ট্রাম্পের কিন্তু পোয়া বড়, তুমি হিলারি ধরা খাবে।
ওকে,
তুই আমাকে পেট্রোনাইজ করিস, যেমনি দেখছিস ছবিটা ভালো আছে সবাই তো বলে দিলি, বের হয়ে দেশের ছবি। আমার এক কাজিন অনেক দূর থেকে আমার মোবাইলে এসএমএস করেছে, এটা হচ্ছে ঢাকা এফএম নেটওয়ার্কের শক্তিশালী নেটওয়ার্কের ফসল আর কি।
আচ্ছা,
90.4 এখন গোটা বাংলাদেশ ছড়িয়ে আছে, প্রায় 11 কোটি পিপল, 55 ডিস্ট্রিক্ট, 85 ডেমোগ্রাফিক এরিয়াস। সে ফোন টেক্সট পাঠিয়েছে, তার নাম হচ্ছে রানা, আমার কাজিন, ইজ ভেরি ক্লোজ অফ মাইন, খুব পছন্দের একজন। সে বলছে, লিখছে এভাবে যে ভাই আমারও আপনার স্টুডিওতে যাইতে চরম ইচ্ছে করছে, সবাই দূর থেকে আসতেছে আমার ভাই রে দেখতে, রিয়েলি দিস ইজ সো গুড টু ফিল, এবার ঢাকা গেলে মিস দেবো না
ইনশাআল্লাহ।
ভালো থাকিস রানা, ইটস রিয়েলি সো আপলিফটিং টেক্সট ফর মি, আর আই এম রিয়েলি রিয়েলি ফিলিং গুড, মনে হচ্ছে তোদের মাঝে আছি এরকম মনে হলো টেক্সটটা পেয়ে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট ফোন কল।
ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ, আমার একটা ফোন কল আছে।
আমরা কি স্টুডিওতে থাকবো না, বাইরে চলে যাবো? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? নাম চেঞ্জ করেন না প্লিজ, ওই নামটাই বলেন। জি, রাকিব। আগে কি চিন্তা করছিলেন, কি বলবেন? স্বাগত জানাচ্ছি রাকিব, আমার আপনাকে স্টুডিওতে, কেমন লাগে আমাদের অনুষ্ঠান?
ও সুপার, আপনার কথা শুনতে তো মনে হয় হারিয়ে যাই কোথায়, কিন্তু হারাবার মতন তার হাত খুঁজে পাই নাই, যে তার হাত ধরে।
ও আচ্ছা, তার মানে আমি, তার মানে আমি ব্যাকগ্রাউন্ডের ভূমিকায় আছি, রাইট? গান শোনাবো আমি, বাজনা বাজাবো আমি, আর ওরা শুধু হারিয়ে যাবে।
শুনতে শুনতে ভুল হয়ে যায়, কিন্তু কখনো ঘুমিয়ে আসে না।
তাও ভালো, আমি মনে করলাম যে বোর হয়ে যায় এবং থাম করে ঘুমিয়ে পড়ি এবং খুব চমৎকার ঘুম আসে। এর আগে একজন বলেছিল রাকিব, এর আগের অনুষ্ঠানে একজন বলছিল যে আপনার অনুষ্ঠান শোনা সাথে সাথে ঘুমিয়ে পড়ি, আজকেই কেবল ঘুম আসেনি। আমি তো ভাবলাম যে বাজারে তাহলে স্লিপিং পিল গুলোর আর কোনো প্রয়োজন নাই যাদের ঘুমের অভাব। জি প্লিজ প্লিজ, হ্যাঁ না ধমক দেওয়ার দরকার না, আপনি বলেন, আমি থেমে যাচ্ছি, বলেন রাকিব।
আপনি
ডুবে আছেন, আমি বুঝছি আপনার কণ্ঠস্বরের যে যে কি বলে এটা জাদু এবং কণ্ঠস্বরের যে হর্স পাওয়ার, আমি ভাবতেছি বুঝেই গেছি যে আপনি অলরেডি প্রেমে আকণ্ঠ নিমজ্জিত। কেমন চলতেছে প্রেম এবং দিনকাল? তোমার জন্য মেঘলার পক্ষ থেকে এই গানটি, দিস ফর ইউ দা প্রেমিক রাকিব। হ্যাঁ কথা বলবো, গানটা আগে তোমার জন্য শুনে নাও।
রঙিন ফুলে মোরা নদীর দুপুরে, প্রেম মনের খাতায় চোখের পাতায় পাতায় থেকে আসে পূর্ণ করে দিতে
আছে রাকিব। রাকিব কি আছে আমাদের সাথে? রাকিব আর ইউবিতা, হ্যাঁ আছো রাকিব?
জি জি আছি গুরু, শুনতেছি।
সং অনলি ফর ইউ ডিয়ার, মেঘলা কিন্তু সবার জন্য গান প্লে করে না, তুমি ভাগ্যবান বলতে হবে। হ্যালো আসসালামু আলাইকুম। কোনটা কি কোথায় কত যাচ্ছে লিশ মাছ? এনিওয়ে নেক্সট ফোন কল। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি কে বলছেন, কোথেকে বলছেন?
আমি আমিনুল ইসলাম মনির বলছিলাম, বরিশাল থেকে।
আমি 100 বার মানতেছি যে 100% আপনার নাম আমিরুল ইসলাম মনির, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। জি বলুন কি বলতে চান
ভাই? আমি মেঘলা আপু সম্পর্কে কিছু কথা বলতে চাই।
কি ভয়ঙ্কর
খবরদার, তুই ফোনের লাইন ডিসকানেক্ট করবি না মেঘলা। মেঘলা সম্বন্ধে কিছু কথা বলতে চান রাইট আমিনুল?
হ্যাঁ হ্যালো,
প্লিজ বলুন মেঘলা সম্বন্ধে বলুন।
কি ভয়ঙ্কর,
জি বলুন আমরা সব শুনতে চাই।
বলতে চাই আমি এই মেঘলা,
নমস্কার, কি কণ্ঠ
কেমন আছেন?
এভাবে কথা বলতে থাকেন আমরা চুপ থাকি, কণ্ঠ দেখছিস
রতিন সরকার বলছিলাম, পুঠিয়া রাজশাহী।
রতিন সরকার পুঠিয়া রাজশাহী, রাজশাহী মানুষজনই মনে হয় এরকম না, কণ্ঠ সুন্দর পড়তে মন চায়। বাবজান আমি একদম এটাই ভাবতেছিলাম, দের ইজ নো ওয়ান যে আমাকে এরকম ভাবে উইশ করতে পারে, আমাকে দাওয়াত দিতে পারে, আমাকে বলতে পারে যে আপনি কি আসবেন না, মহালয়া চলে গেল, ষষ্ঠী সপ্তমী অষ্টমী হেড কবে আসবেন, বিজয় একসাথে পালন করি, বিজয়ের ব্যাপারটা আমার অনেক বেশি টানে, যখন মানে ইসের আগ যে মুহূর্ত মানে প্রতিমা বিসর্জনের আগ মুহূর্ত, বিসর্জন এবং উচ্ছ্বাসের যে মেলবন্ধন তৈরি হয় এটা অনেক বেশি টানে। প্রথমে কি সাথে নেই? রিকানেক্ট করতে চাচ্ছে মনটা, এই ফোন কলগুলো কেন যে ড্রপ হয়। পুঠিয়া রাজশাহী এবং দারুণ কণ্ঠস্বর, সুন্দর,
এত সুন্দর করে আন্তরিকভাবে
মিস করলাম
একটা ফোন কল।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম গুরু।
ওয়া সালাম জি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
গুরু আমি হাবিবুর আদম বলছি, বমি শিখতে।
হাবিবুর আদম পুরো নাম?
জি গুরু, আমি আপনাদের অনুষ্ঠান অনেক দিন ধরে শুনি, কিন্তু গুরু আমি সত্যি কথা বলবো, যোগাযোগ করব।
আজ বলেন, বলেন, মন খুলে বলেন, কি বলতে চান আপনি, সব বলেন।
বলতেছি গুরু আপনাদের অনুষ্ঠানটা আমি মানে অনেকদিন যাবো শুনি, কিন্তু কিভাবে ফোন করে আপনার সাথে কথা বলবো গুরু, অনেকদিন যাবো সাধনা কথাটি কিন্তু পারতাছি।
এই যে বলছেন, বলুন, প্রাণ খুলে বলুন যা যা বলতে চান আপনি।
এখন গুরু কথা হলো কি যে আমি কি
আমি কি
লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে।
ও, লাস্ট ফোন কল। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম।
জি প্লিজ বলুন।
ভালো আছেন?
জি ভালো আছি, আপনি কেমন আছেন?
ভালো গুরু, আমি ময়মনসিং থেকে রাসেল বলছি।
রাসেল বলুন তো, মন ভালো হয়ে যায় এমন কোন কথা
গুরু? কি বলবো, আমারই তো মন ভালো নেই।
কি হয়েছে বাপ, কি সমস্যা?
এই গুরু, একজনকে ভালোবাসছিলাম তো সেটা তো বলতে পারতাছি না।
মানে তাকে গিয়ে বলতে পারতেছ না যে তুমি ভালোবাসো, তাই তো?
জি জি জি।
কি করো এখন তুমি?
গুরু আমি লেখাপড়া।
কোন ক্লাসে আছো?
কম তো ড্রপ করছে।
আহা, আমরা আর ফোন কল আপাতত না নি, আমরা কিছু টেক্সট নি দিয়ে সরাসরি চলে যাচ্ছি আজকে অতিথি বন্ধুর কাছে।
ওকে, আছেন আমাদের সাথে মোহাম্মদ রুবেল চিটাগং থেকে, এবং আছেন এই মুহূর্তে শওকত, উনি আমাদের অতিথি বন্ধুর কথা শুনবার জন্য অপেক্ষা করছেন। সিয়াম আছেন আমাদের সাথে বরিশাল থেকে, এবং আছেন নদী মহাখালী থেকে, এবং আছেন আরো একজন নদী, উনি কেরানীগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, তাজউদ্দিন যুক্ত হয়েছেন আমাদের সাথে সিলহেট থেকে, এবং আছেন আমাদের সাথে আরিফ খুলনা থেকে, সাগর আছেন আমাদের সাথে ময়মনসিং থেকে। এগুলো পড়ছিলাম আমাদের এস এম এস পোর্টে, কমন এস এম এস পোর্টে যে সমস্ত এস এম এস আসছে সেই এস এম এস এর নামগুলো, এবং দেখে নিচ্ছি কমেন্টে কারা কারা আছে। মামুন খান আছেন এবং লিখেছেন, বেঁচে থাক গুরু হাজার বছর পৃথিবীর বুকে, গুরুর মতো মানুষের খুব বেশি দরকার এই সমাজে, মামুন খান লিখেছেন। ওকে, অ্যান্ড আছেন আমাদের সাথে হিমেল খান, কমেন্ট করে যাচ্ছেন, এবং খলিল আছেন আমাদের সাথে, আছেন রিফাত জামান, ওকে বলেছেন গুরু স্টোরিটা স্টার্ট করো।
ওকে, আর দেরি না করি, রিফাত এই যে এখন এই মুহূর্তে শুরু করে দিলাম।
তবে তার আগে আমি একটু বলতে চাই লিঙ্কগুলো, সো বন্ধু আমাদের যে ফেসবুকের লিঙ্ক আছে জানিয়ে দিচ্ছি আপনার জন্য, www.facebook.com/90.4dhakafm, এবং আপনি যেভাবে আমাদের এই পেজটি খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে DAFM 90.4 লিখে সার্চ দিলেই ঢাকা এফ এম এর সেই পেজটি ওপেন হয়ে যাবে, এবং যেখানে দেখবেন লাইকিং এর পরিমাণ হচ্ছে 88,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফ এম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো বন্ধু আশা করছি যে আমাদের এই পেজে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, এবং আমরা যে পোস্ট আপলোড করেছি আজকের ভালোবাসার বাংলাদেশে সেখান থেকে আপনি আপনার অ্যাক্টিভিটি চালাবেন লাইক দিয়ে, কমেন্ট করে এবং শেয়ার করে। সো বন্ধু এসএমএস করতে পারেন আমাদেরকে যদি আসতে চান, আপনি আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করতে চান আপনার ভালোবাসার গল্প, সো সেজন্য আপনাকে যেটা করতে হবে মানে সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে, যত খুশি ততবার।
সময় না নিয়ে চলে যাচ্ছে আজকের অতিথি বন্ধু, অতিথি বন্ধু, সি অলরেডি মেড রেকর্ড, পুতুল থ্যাংক ইউ, ইউ আর দ্য ফার্স্ট ওয়ান গত 7-8 বছরের আমার ক্যারিয়ারে, যাকে নিয়ে আমরা দুই পর্বে প্রোগ্রাম করছি। ফার্স্ট পর্বে আপনি অলরেডি কভার করেছেন আপনার ব্যক্তি জীবনের কথা, যেখানে উঠে এসেছে আপনার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, তিন তিনটি মায়ের সান্নিধ্য আপনাকে পেতে হয়েছে বাবার কারণে, এবং ফাইনালি বাবার সিদ্ধান্তহীনতার কারণেই বা তার খামখেয়ালির কারণেই বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির ভেতর দিয়ে আপনাকে যেতে হয়েছে। সবাই চিন্তা করেছে যে একটা মানুষের ছেলেবেলা, তার শৈশব কৈশোর কত বেশি কষ্টের হতে পারে, আপনি হচ্ছেন তার একটা বড় উদাহরণ। দেন ফাইনালি আপনার তৃতীয় পক্ষের যিনি মা, তিনি আপনাদের সংসারে আসার পর দ্বিতীয় পক্ষের যে মা, সে বিতাড়িত হয় আপাত দৃষ্টিতে সংসার থেকে, এবং একটা কুৎসা রটানোর চেষ্টা করে একজন ছেলের সাথে পরিচয়ের সূত্র ধরে যে সেই ছেলের সাথে আপনার সম্পর্ক আছে। আপনি মনে মনে তখন পণ করেন যদি এর মধ্যে কোনো রকমের কোনো সত্যতা নেই, তারপরও তারা যখন বলতেছে তো তার সাথে আমি ফাইনালি সম্পর্ক করব, এবং এই রকম একেবারে দোজক প্রায় অবস্থান থেকে মুক্তির জন্য হলেও তার সাথে সম্পর্ক করে তার হাত ধরে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের চেষ্টা করব। এই ছিল মোটামুটি সারাংশ গত পর্বের, সেইখান থেকে আমরা শুরু করি আজকের অনুষ্ঠান। বাকি সময়টা শুধুই আপনার জন্য, শুধুই আপনার জীবনের কথাগুলো শুনবার জন্য। আরেকবার স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের দ্বিতীয় পর্বে।
জি গুরু, ধন্যবাদ সবাইকে যারা আমাকে শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, আপনাকেও ধন্যবাদ। আমি গত পর্বে যা বলেছিলাম তা নিশ্চয়ই শুনেছে লিসেনাররা, আমি সেখান থেকে শুরু করছি। আমার সম্পর্কটা হওয়ার পরে, মানে সম্পর্ক আসলে হয় না সেরকম ভাবে, তারপরে আমি যেটা বলেছিলাম যে আমাকে হোস্টেলে দিয়ে দেওয়া হয়, ওখান থেকে আমি ফেরত আসি, এসে আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, এবং যোগাযোগ ফোনের ওভার দ্য ফোনেই যোগাযোগ হয়। তার সাথে দুই একবার কথা হওয়ার পরে আমি বলি যে বিয়ে করব আমরা, মানে সে বলে যে বিয়ে করব, আমি তো কিছু করি না। আমি বললাম যে আপনার কিছু করা লাগবে না, আমরা জাস্ট বিয়ে করি। ওই যে আমার ওই একটা রাগ যে আমাকে কেন এইভাবে আমার জীবনটা নষ্ট করা হলো, কেন একটা বছর, এক মানে আমি তো তখন পড়ছিলাম, লেখাপড়ার একটা বছর আমার লাইফ থেকে নিয়ে নেওয়া হলো, তাও বিনা দোষে। মানে খুব কষ্ট পেয়েছিলাম আমি যে আমার দোষটা কোথায় ছিল। শুধু তাই না, আমাকে একবার জিজ্ঞেসও করা হয়নি যে আসলে কি ঘটনাটা সত্যি কিনা। তারপরে আমি তাকে বলি যে আমাকে বিয়ে করেন, বলল যে আমি তো কিছু করি না, বিয়ে করব কিভাবে। আমি বললাম যে কিছু করা লাগবে না, আমি বিয়ে করে আমার বাসাতেই থাকবো, আপনি যখন কিছু করবেন তখন আমরা একসাথে সংসার করব। যা হোক, কোনো না কোনোভাবে মানে সে রাজি হয়, বা আমি বলতে গেলে আমি তাকে কনভিন্স করি। তারপরে একবার মানে ডেট ফিক্সড হয় যে আচ্ছা ঠিক আছে আমরা বিয়ে করব। সেই দিন কোনো না কোনো কারণে হরতাল ছিল বা কিছু, সেই দিন আর বিয়েটা মানে বের হওয়া হয়নি। মানে এটা এমন ছিল যে আমি স্কুলে যাব, স্কুল থেকে আমি বিয়ে মানে তার সাথে বিয়ে করতে যাব আর কি, পালিয়ে যাব না, জাস্ট বিয়ে করে আবার ব্যাক করব। যা হোক, আমি আবার ইয়ে করেছি যে অন্য আরেকটা দিন ফিক্সড করি যে আচ্ছা ঠিক আছে সেপ্টেম্বর মাসের 11 তারিখ থাকে, সে তখন যে সেপ্টেম্বর মাসের 11 তারিখে আমরা যাব। যে কথা সে কাজ, সেরকম গেলাম। যাওয়ার পরে আমার যেহেতু মানে যেহেতু আন্ডার এজ ছিলাম, কাজে বিয়ে করাবে না, তার দুই একটা ফ্রেন্ড নিয়ে যায়, কাজে বিয়ে করাবে না। ওখানে সে মানে এক প্রকার, আমি তো আসলে তাকে চিনি না, জানি না, বুঝি না, মানে সে মাস্তানির মতো করা শুরু করলো। মানে টেবিলে থাপ্পড় টাপ্পড় দিয়ে, মানে কাজী সাহেব ছিলেন একটু বয়স্ক, মানে একটু না ভালোই বয়স্ক ছিলেন মুরব্বী, মানে আমি ভয় পেয়ে কান্না শুরু করে দিছি যে এরকম করতেছে কেন, মানে আসলে যে কি হয়, বিয়ে কিভাবে হয় আমি তো তাও জানি না, তাও কেন বিয়ে করাবেন না, টাকা দিতেছি আপনারে কেন বিয়ে করাবেন না। তো কাজীও ভয় পায়, যা হোক ভয় টয় পাওয়ার পরেও সে করে কি, তার সার্টিফিকেট ম্যাট্রিকের সার্টিফিকেট কে ইয়ে করে কিভাবে যেন ফ্লুইড দিয়ে ফটোকপি টটোকপি করে এই স্টেজ কিভাবে যেন বানিয়ে নিয়ে আসে। আমি আসলে এগুলোর ব্যাপারে জানি না যতটুকু আমার দেখা ওখানে বসেই। তারপরে কোনো রকম বিয়েটা হয়, বিয়েটা হওয়ার পরে আমি আমি আসলে তখন কি করছি না করছি আমি আসলে নিজেও বুঝতে পারছিলাম না। আমি বের হয়ে আসি, মানে যখন বিয়েটা শেষ হয় তখন বের হয়ে আসি ওই অফিস থেকে। বের হয়ে এসে কি যেন মনে করি, আবার মানে যেহেতু কোনো আত্মীয় স্বজন নেই আমার বা ওখানে কেউ প্রেজেন্ট নেই বা কি যে হলো আমি তো নিজেই বুঝতে পারছি না, আমি আবার ব্যাক করে ওই কাজী সাহেবকে সালাম করতে গেলাম। যে মুভিতে টুভিতে বা এরকম নর্মালি তো দেখে আত্মীয় স্বজনকে সালাম করতে হয়, তাদের ব্লেসিং নিতে হয়। আমি কাজী ওই ওনাকে সালাম করতে গেলাম, উনি বলল যে মা আমার যেটা মনে হয় যে এখানে তুমি মানে তেমন একটা ভালো থাকতে পারবে না, তারপরও যদি তুমি মানে 10 বছর যদি টিকে যাও তাহলে হয়তো টিকতে পারবে, মানে এরকম 10 বছর না কয় বছর এরকম যেন একটা কথা বলল। এখন আমার তো আর এই চিন্তা নাই যে এইভাবে করেছি আমি আবার চলে আসবো বা কিছু বা এরকমই করতে থাকবো, আমি বললাম যে দোয়া করবেন আমার জন্য। এরপরে আমরা বের হয়ে আসি, বের হয়ে কোন একটা পার্কে সম্ভবত যে একটু বসি, তখন সে মানে আমারও মন খারাপ তারও মন খারাপ যে কি করলাম। যথারীতি আমরা যার যার বাসায় চলে গেলাম, বাসায় চলে যেয়ে কি যেন একটা প্রোগ্রামে বা কিছু আমি আমার দেশের বাড়িতে চলে যাই, তার সাথে আর যোগাযোগ নাই কথা নাই। তখন তার ফোনেরও এতই মানে ফোন এত অ্যাভেলেবেল ছিল না, তারও ফোন ছিল না আমারও ফোন ছিল না, টিএনটি দিয়ে যতটুকু তার সাথে যোগাযোগ হতো। আমি 3-4 দিনের জন্য দেশের বাড়ি চলে যাই, আমার বিয়ে হয়ে গেছে মানে মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে যে না অ্যাটলিস্ট আমি টুডে আর টুমোরো এই জায়গা থেকে বের হব, আমার একটা জায়গা হয়েছে। আমি এটা ভাবছিলাম যে আমার একটা ঠিকানা হয়েছে, এখন আর আমার টর্চারটা অত কষ্ট লাগবে না। তারপরে আমি মানে ভালোই থাকি, তখন খুব ভালোভাবে দিন যায়। 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে মানে সে বলতে থাকে তার সাথে আমার বিয়ে হয় যে চলে আস আমরা সংসার করবো। আমি সংসার করবো কিভাবে, বলতেছে যে বিয়ে করে ফেলছে এখন চলে আসতে হবে সংসার করবো। আমি বললাম যে আপনি তো কিছু করেন না, আর এইরকমও তো কথা ছিল না, অন্তত ম্যাট্রিকটা পাশ করবো তারপরে সংসার বা অন্য কিছু, তাও আব্বুকে বলতে পারবো যে আব্বু এরকম করে ফেলছি এখন যা করার। তখন সে বলে কি না এখন মানে বিয়ে করলাম কেন তাহলে যদি বউ কাছে না থাকে, এরকম আর কি জোর টোর করতে থাকলো। এখন আমার তো আর আব্বুর সাথে ওরকম সম্পর্ক নেই যে আব্বুকে বলবো যে আমি এই কাজ করেছি। তারপরে যেটা করলাম আব্বু আবার মানে এর আগের স্টোরি থেকেই তো বোঝা গেছে যে আমাদের আমাকে বা আমাদের কথা তেমন একটা মানে পাত্তা দেয় না বা কিছু। আমি আমার ড্রাইভারকে ধরলাম, ড্রাইভারের সাথে একটু ক্লোজ ছিলাম যে আঙ্কেল বলতাম, ড্রাইভারকে ধরলাম যে আঙ্কেল এরকম একটা হিন্দু ড্রাইভার ছিল যে আঙ্কেল এরকম একটা কাজ করে ফেলছি এখন কি করব। এখন বলতেছে আচ্ছা টেনশন করো না আমি তোমার আব্বুকে বুঝাবো, মানে ড্রাইভারের কথা শুনতো, তারপরও নিজের মেয়েদের কথা বা মানে এরকম তার শরণাপন্ন হওয়ার পরে সে কিভাবে যেন বলল বা কিছু। আব্বু মানে এর আগে যেমন মারধর বা গালিগালাজ যেগুলো ছিল সেগুলো কিন্তু করেনি, বেশ চুপচাপ হয়ে গেছে সে। এখন হয়তো বা কষ্ট পেয়েছে মানে যতই হোক বাবা তো, আমিও আর মানে আমি আসলে তার সাথে এমনিতেই দূরে দূরে থাকতাম, ভয়ে হোক বা কিছুতে দূরে দূরে থাকতাম, কথা বলতাম না। তারপরে ওই যে আমার যে তৃতীয় মা উনি বললো তাহলে বিয়ে টিয়ের কি করা হবে, সেও জানতে পারলো। মানে সে তো মনে আমার যেটা এখন আমি বুঝি সে তো খুশি যে যাক আপত্তি দিলাই। হ্যাঁ তারপরে এখন সে খুব উৎসাহ তার যে হ্যাঁ বিয়ে দিতে হবে মানে অনুষ্ঠান টনুষ্ঠান করতে হবে। আমি তো এতেই খুশি যে সে আমাকে সাপোর্ট করতেছে। তারপরে এখন আব্বু বলতেছে যে এক মুরগি কয়বার জবাই দিব, বিয়ে তো করেই ফেলছে। তারপরে বলতেছে তারপরে সামাজিকতা আছে অনুষ্ঠান টনুষ্ঠান করতে হবে, ইনস্ট্যান্ট 1 সপ্তাহের মধ্যে আমাকে মানে এক প্রকার বিদায় করে দেয়া হবে। তারপরে যেটা করলো 1 সপ্তাহের মধ্যে আমার আব্বুর অ্যাবিলিটি ছিল যে সে আমাকে মানে মোটামুটি ভাবে ভালোভাবেই আমাকে বিদায় দিতে পারবে, কিন্তু তাদের আবার অ্যাবিলিটি ছিল না। আব্বু বলল যে আপনাদের কিছু করা লাগবে না, আমরাই যতটুকু করার করি। ওই ওখান থেকে আমাদের যেটা করলো একটা নাম করা চাইনিজ রেস্টুরেন্টে প্রোগ্রাম হয়। তারপরে সে যেহেতু কিছু করে না আব্বু বলল যে একটা চাকরি টাকরি খুঁজুক, ততদিন আমি দেখি আমি দেখবো সংসারটা, তারপরেও সে বাসায় আর রাখবে না যেহেতু আমি বিয়ে করে ফেলছি আমাকে বাসায় আর রাখা হবে না। আমি ততদিন মানে তার আলাদা বাসায় থাকবে, ওই সংসারটা দেখবো সমস্যা নাই, ক্যাশ কিছু টাকা দেয়া হবে এটা দিয়ে পরবর্তীতে ব্যবসা করুক বা
ফিক্সড ভাবে রাখুক রাখবে, আর একটা চাকরি বাকরি খুঁজুক। আমি আসলে এত কিছু, আমি আমার তো ভালো লাগা যে আমি আলাদা ভাবে সংসার করব, আমি স্বাধীন হব, মানে যা হচ্ছে আমার কাছে ভালোই লাগছে। কি এটা যে এখন বুঝি যে এটা যে যৌতুক দেয়া হচ্ছে বা তারা নিচ্ছে বা এটা কেন করা হচ্ছে, আমি এগুলো কিছুই বুঝি নাই। আমাকে মানে তাকে নগদ 5 লাখ টাকা দেয়া হয়েছে, তারপরে আমাকে 7-8 ভরির মতো গহনা, বাসার সব ফার্নিচার, একটা সংসারে যা ফার্নিচার লাগে টিভি ফ্রিজ থেকে শুরু করে মানে এভরিথিং, শুধু তাই না বাসার যে পর্দা বিছানা বালি সব কিছু আমার আব্বুর পক্ষ থেকে দেয়া হয়। 8 মাস সংসার মানে সংসারের খরচও দেয় মাসে মাসে মাসে, সংসার বাসা ভাড়া থেকে খাওয়া টাওয়ার সব খরচ, এবং আমি যেই নতুন বাসায় উঠি বিয়ের পরপর সেই বাসায় আদা রসুন চাল ডাল সব ছিল, মানে আমার বাবার টাকায় কিনে দেওয়া। মানে তার শুধু লুঙ্গি গেঞ্জি নিয়ে আসা ছাড়া মানে সে বরঞ্চ আসছে আমার কাছে। আচ্ছা তাতেও আমার তখন কোনো প্রবলেম ছিল না, অ্যাটলিস্ট আমি তো স্বাধীন। তারপরে যেটা করলাম যে ভালোই, আমার তখন মানে ওই রকম জ্ঞান ছিল না যে সংসার কাকে বলে বা সংসারে আসলে কি কি করতে হয়। আমি তখন ওই যে
তোমার মধ্যে ভাবনার জায়গা একটাই যে আমি স্বাধীন হচ্ছি, আমার আর কারো পরাধীন থাকতে হচ্ছে না,
আমি রেসিপি বই দেখে দেখে
কষ্টের জায়গাটাতে আমাকে থাকতে হবে না, এটাই তোমার
সংসার। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমি সকাল মানে দেখা যায় 10-11টার সময় রান্না শুরু করতাম, সেই রান্না আমার শেষ হতো 5টার সময়, একটা ডাল একটা ভাজি আর ভাত, মানে এরকম রান্নার অবস্থা ছিল আমার। তা মানে ওইটা ওটাও খুব মজা লাগতো যে অসুবিধা নাই, আমি রান্না করেছি আমি আমি খাবো, বা আমাকে কেউ বলার নাই যে এটা এরকম হলো কেন ওইটা এরকম হলো কেন, আমি নিজেই বাজার করতাম, আমার বাবা টাকা দিত মানে সংসার খরচ যেহেতু দিত, আমি নিজেই বাজার করতাম সব করে। মানে যা যার সাথে আমার বিয়ে হয় আমার হাজবেন্ডের, তার কোনো ইয়ে ছিল না, সে খালি ঘুমাইতো, মানে রাতে দেখা যায় টিভি টুভি দেখতো অনেক রাত পর্যন্ত আর দিনে ঘুমাইতো। আমারও প্রবলেম ছিল না, আমি সংসার গুছাইতাম, আমি সারাক্ষণ ঘর ঝাড়ু দিচ্ছি, থাল বাসন মাজতেছি, রান্না করতেছি, আমি খুব মজা পেতাম, মানে আমার কাছে ওই যে পুতুল খেলার মতো। আসলে ছোটবেলা থেকে কোনো খেলা বা কোনো কিছুই তো ছিল না, মানে আমার কাছে এটা একটা পুতুলের সংসার মনে হচ্ছিল, যে যখন তখন আমি যে এই ফার্নিচার নাড়াচ্ছি, চেঞ্জ করতেছি, সাজাচ্ছি, মানে যা মন চায় তাই করতেছি, আর সে ঘুমাচ্ছে ঘুমাক। আমার তো স্বামীর মানে বেসিক্যালি স্বামীর তো দরকার ছিল না, আমার তো ওখান থেকে বের হওয়ার দরকার ছিল, যে স্বামীর সাথে যে যেভাবে সময় কাটাতে হয় বা এটা সেটা, এগুলো
ওই ধরনের কোনো রিকোয়ারমেন্ট ওই ধরনের ফিল
না,
ওদের মনি তৈরি হয়নি তখন।
সেটাই আমাকে যেটা বলা হয় বিয়ের পরপরই যে হানি, সে আমাকে বলতেছে যে হানিমুনে তো যেতে হয়, আমি ও টিভিতে দেখছি তো হানিমুনে তো যেতে হয়, তাহলে টাকা তো নাই কোত্থেকে, তোমার আব্বুকে বলো। আমার আব্বু আমাকে 10,000 টাকা দেয়, সেই টাকা নিয়ে হানিমুনে যাই, মানে তার কাছে কিচ্ছু নাই এবং তাতে আমার প্রবলেমও নাই। সে আব্বু টাকা দিবে তারপরে ব্যবসা করবে, বিয়ের পরপরই টাকা দেয় নাই, 2-3 মাস পরে টাকা দিচ্ছে, কিন্তু তার মধ্যে তো সংসার চালাচ্ছে, মানে খাওয়া দাওয়া বা
অন্য সময় ঘুমায় কাটাচ্ছে, টাকা দিবে তার ব্যবসা শুরু করবে, তখন ঘুম ভাঙবে আর কি।
হ্যাঁ হ্যাঁ বাহ। তারপরে এভাবে কাটছে,
মানুষ কত সুখ পায় লাইফে,
এভাবে সময় কাটছে, দিন যাচ্ছে, আমিও ভালোই আমার পুতুলের সংসার করতেছি। তারপর দেখা যায় যে আমি একটু ওই যে ছোটবেলা থেকে তো আসলে মত প্রকাশ করা বা একটু রাগ দেখাবো কারোর সাথে সেই মানুষটাও পাইনি, দেখা যায় একটু অভিমান করার চেষ্টা করতাম যে হয়তো আমার মান ভাঙাবে, কিন্তু এই থেকে দেখা যায় যে একটু ঝগড়া হয়ে যেত, সে আমার গায়ে হাত তুলত, গায়ে হাত তুলত, প্রথমে যে খুব বেশি হাত তুলতো তা না, একটা দুইটা চড় মারতো, তখন এরপরে আবার মানে আদর টাদর করতো, সরি বলতো, ওইটাতে আমি খুব মজা পাইতাম যে ভালোই তো, মানে মনে হয় মারলে বেশি আদর করে, তা এইটাই মজা। তখন দেখা যায় যে এটাকে আমি আবার একটা হাতিয়ার হিসেবে, যেহেতু আদর পাইনি ছোটবেলায় বা অ্যাটেনশন পাইনি, আমি অ্যাটেনশন গ্রো করার জন্য দেখা যায় একটু বেশি রাগ করতাম, যে আচ্ছা রাগ করেছে এখন আমাকে আবার রাগ ভাঙাবে, বা আচ্ছা ঠিক আছে একটা থাপ্পড় দিলে
সাক্ষাৎ পাওয়া যায়নি,
একটা থাপ্পড় দিলেও সমস্যা নাই, একসাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছিল তার বড় বোনদের সাথে, আমি চিন্তা করলাম যে একসাথে থাকবো আমরা, কিন্তু একসাথে থাকলে যে মাঝে মধ্যে খুনসুটি হয় বা আমার আবার আমার ফ্রিডম হারাবো এটা আমি বুঝি নাই। যে তারা তো খুব ভালো, তাদের সাথেই থাকবো। তারপরে থাকার পরে আবার দেখি কি না ওদের রান্না, মানে ওদের ইচ্ছা মতো রান্না করে, আমার শুধু একটাই ঘর, মানে এত বড় একটা ফ্ল্যাটে আমার শুধু একটাই ঘর,
কন্ট্রোল হারিয়ে যাচ্ছে।
হ্যাঁ আমার একটাই ঘর, এটা তো আমার মজা লাগতেছে না। দেখা যায় এটা নিয়ে একটু ঝগড়া টগড়া করলে আমাকে ভীষণ মারতো একদম। আমি আবার মান সম্মানের ভয়, আমি যাব কোথায়, আমার তো যাওয়ার জায়গা নাই যেহেতু এই রকম কাজ একাই করেছি। দেখা যায় বাথরুমের মধ্যে নিয়ে যেয়ে মারতো, মানে মারতো, চোখ টোক লাল হয়ে যেত, মুখ তো ফুলে যেত। আমি আবার হাত মুখ ধুয়ে বের হয়ে ডাইনিং এ খেতাম, যে তারা জিজ্ঞেস করলে কি হয়েছে তোমার, আর কিছু না, মানে হাসতাম নর্মাল কিছু না, জানি যে আচ্ছা হয়েছে কি, আমি হয়তো আমারই অপরাধ ছিল, আবার ঠিক হয়ে যাবে। এরপরে এইভাবে আস্তে আস্তে দিন কাটতে থাকে। তারপর এক সময় আমি বলি যে না আমি একসাথে থাকবো না, আলাদা হয়ে যাব। সে এই ব্যবসা করে, টুকটাক ওই ব্যবসা করে, মানে কোনো জায়গায় স্থির হতে পারে না সে। এরপরে মানে কি বলে ওটাকে, রেন্টে কারের ব্যবসা শুরু করে, গাড়ি কেনা বিক্রি। এর মধ্যে আরো অনেক ঘটনা, এরকম টুকটাক মারামারি তো আছেই, তার ঘুমও আছে, মানে ইনডিসিপ্লিন লাইফ। আমার আব্বু যেমনই হোক, আমাদের একটা ডিসিপ্লিন লাইফ ছিল। আমার অনেকের লিসেনাররা শুনলে মনে করবে যে এটা কেমন কথা, এতগুলা মা এমন সংসার, এই ঘরে কিভাবে ডিসিপ্লিন থাকে, কিন্তু ছিল। আমার আব্বুকে আমি সবসময় দেখতাম সকাল 8টার সময় ঘুম থেকে উঠে সে গরম পানি করে গোসল করবে, গোসল করে পেপার পড়বে ডাইনিং টেবিলে, নাস্তা টাস্তা করে বের হয়ে যাবে। আবার হয়তো দুপুরে আসলে দুপুরে একসাথে খেলাম, না হলে একসাথে রাত্রে আসবে 9টা 10টার দিকে খেয়ে ঘুমিয়ে যাব, মানে এরকম একটা লাইফ ছিল। এবং আমরা সন্ধ্যার সময় পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন পড়ার টেবিলে থাকতে হবে, এরকম একটা রুল ছিল। কিন্তু এই ওর তার সংসারে এসে দেখি কি আমি কোনো রুল নাই। 12টা 1টার সময় মানুষ ঘুম থেকে ওঠে, আমি বিছানা ঝাড়বো কিভাবে। এগুলা আস্তে আস্তে বিরক্ত লাগা শুরু হলো যে এটা কেমন কথা। আচ্ছা 9-1টা 12টা 1টার সময় ঘুমাই, তাই বলে যে দুপুর 12টা 1টা পর্যন্ত ঘুমাতে হবে এমন তো কোনো কথা নাই। আমিও তো হয়তো রাত করেই ঘুমাই, হয়তো টিভি টিভি দেখি বা গল্প গুজব করি।
পারাটাও তো একটা কোয়ালিটি। আমি শুনতে ছিল ভাবতেছি যে কবে 12টা দিকে ঘুম থেকে উঠবো মেঘলা।
আমি তো রেস্ট মানে শব্দটাই ভুলে গেছি
এরকম করে,
আসলেই নেই
একদম নাই।
ভীষণ বিরক্ত, মানে বিরক্ত ফিল করতাম যে বিছানা, আমাদের আবার বাসি বিছানাটা না ছাড়লে মনে হয় কি পুরো ঘরই ময়লা, মানে এমন এমন ফিলিংস। এগুলো নিয়েও ঝগড়া লাগতো যে মানে কাকে বলবো, এগুলো যে একটা ইস্যু, এই ইস্যুটা আমি মানে তাদের ফ্যামিলিকে বললে তোমার সমস্যা কি, মানে এমন একটা বিহেভ করতো তারা যে আমার তো কোনো প্রবলেম নাই, সে ঘুমাচ্ছে ঘুমাক। তবে এভাবে আস্তে আস্তে দিন যেতে থাকে। একটা সময় আমি মানে ভাবলাম কি যে আমি বাজার, আমি যখন দেখছিল যে আমি বাজার করছি, আমি রান্না করছি, সংসার সব আমি দেখতেছি, সে আর মানে গাই লাগাতো না। সে যে সংসার করতেছে মানে একদম গাছাড়া। সত্যি কথা বলতে গুরু, যে বিয়ের পরে পরবর্তীতে ইন্টারে যখন উঠি তখন আস্তে আস্তে বুঝতে শিখি। ফ্রেন্ডরা বলে যে আজকে আমার বয়ফ্রেন্ড এটা কিনে দিছে, আজকে এখানে ঘুরতে গেছি, তখন আমি বুঝলাম যে তাই তো, এগুলো তো করতে হয়, এভাবে ঘুরতে যাইতে হয়, এভাবে ঘুরতে নেয় বা একসাথে যে একটু বাইরে কোথাও খায় বা হাজবেন্ড বা বয়ফ্রেন্ড একটা কিছু কিনে দেয়, দেখায় যে এই ব্যাগটা না আমাকে কিনে দিছে, কলেজে দেখাতো, তাই তো আমাকে কোনোদিন তো কিছু কিনে দেয় নাই, তখন এসে কিছু বললে খুব বিরক্ত হয়ে যাইতো। আমি এগুলো পছন্দ করি না, বউ নিয়ে ঘোরা বউরে মানুষকে দেখানো পছন্দ করি না। এইটা কোন ধরনের মেন্টালিটি আমি বুঝলাম না, যে বউরে মানুষকে দেখানো
বাজার করতে যাচ্ছে যখন,
এতে সমস্যা নাই, সে ঘুমাবে, তাকে ডেকে তুলে ওই দুপুর বেলা মানে কি বলবো, ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই তার রাত ওই দুপুর বেলা হতো 2-3টার সময়। যা হোক, তারপরে আস্তে আস্তে এইভাবে করে কাটতে থাকে, আমারও বিরক্তি বাড়তে থাকে। আমি যেহেতু বুঝতে শিখছি এখন, বিরক্ত বাড়তে থাকে, আমি একটু একটু প্রতিবাদ করতে থাকি, মানে প্রতিবাদ বলতে এগ্রেসিভ হয়ে না, নর্মালি যে এটা কেন, এটা কেন বা এটা করো। আমি এরপরে ভাবলাম কি, ওই যে সব দেখে দেখে শেখা, যে বাচ্চা হলে মনে হয় সব ঠিক হয়ে যাবে, পাকনামি করে আমি বললাম কি যে আমরা বাবু নিব, বাবু নিব। সে বললো না, এখনো আমরা ওরভাবে এস্টাবলিশড হইনি। এখন আমি বুঝি যে সে তখন ঠিকই বলছিল, যে আমি ভাবলাম যে না এস্টাবলিশড আর কি, সব কিছুই আছে, ব্যবসা আজকে ভালো হয় নাই কালকে ভালো হবে, বাচ্চা তো আর বের হয়ে বলবো না, আমি ইউনিভার্সিটিতে পড়বো। হতে থাক, সমস্যা নাই, সংসারটা টিকুক। আমার কথা হচ্ছে এটা, আমার তো সংসার করার জন্য আমি গেছি, ভালোবাসি আর না বাসি কোন ভাবে গেছি সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট আমি সংসার করব। এর আরেকটু কথা গুরু বলতে ভুলে গেছি, যে আমাকে সে ওই যে অ্যাফেয়ারের সময়, অ্যাফেয়ার যদি বলি ওইটাকে, বিয়ের আগের যে সম্পর্কটা ছিল, তখন আমাকে বলেছিল যে সে ডিগ্রি পাস। বিয়ের পরে যেটা শুনি, সে তিনবার ডিগ্রি পরীক্ষা দিয়ে ফেল করছে, এবং আমার বাসায় যে তার সার্টিফিকেটগুলো নিয়ে আসে, মানে তার সার্টিফিকেটগুলো নিয়ে আসে বলতে আমি যেগুলো দেখেছি, মানে মার্কশিটগুলো এতই পুয়ার, এতই পুয়ার যে অবজেক্টিভে 37, 38 বা 40 আর সাবজেক্টিভে 4। মানে 4 মানে কি, একটা মানুষ কি একটা লাইনও লেখে না? তখন সিস্টেমটা ছিল কি, মানে যেকোনো একটাতে পাস করলেই পাস, এই জন্য বেঁচে গেছে। তারপরে যেটা হলো যে আমি এখন কি করব, কিছু তো করার নাই, ইন্টার পাস। এখন আমি তো আর বেশি হাইপার হতে পারি না, কারণ আমি তো নন ম্যাট্রিক আসছি তার জীবনে, আমি তো তখন তাকে একদম মানে জজ ব্যারিস্টার কিছু এক্সপেক্ট করতে পারি না। তারপরও একটা তো আশা থাকে যে একটা ভালো কিছু করবে, তিনবার ডিগ্রি দিয়ে সে ফেল করে যখন, ওইটাও ইনসাল্ট ফিল হয় যে আমি কিন্তু যত অবস্থা খারাপই হোক জীবনে মনে হয় কখনো ফেল করিনি, হয়তো খুব স্কলার স্টুডেন্ট না, বাট কখনো ফেল করিনি। ম্যাট্রিক পরীক্ষায় দিলাম, ভালো কথা, পাশ করলাম, নর্মাল ভাবে হলেও পাশ করলাম। ইন্টার পরীক্ষার সময় আমি কনসিভ করি, মানে ওই যে বললাম পাটনামি করেই এক প্রকার, যে সংসারটা টেকাতে হবে, সমস্যা নাই আমি এগুলো নিয়েই পারবো কভার করতে, কনসিভ করি। তারপরে করার পরে আস্তে আস্তে এইভাবে আমার দিন যায়, আমি লেখাপড়া করতে থাকি। মানে এমনিতেই তো তার সাথে আমার মোটামুটি দূরত্ব, দূরত্ব বলতে কি হাজবেন্ড ওয়াইফের যে ইন্টিমেট রিলেশন আমি কিন্তু বুঝি না, মানে আমার মনে হয় 1-1.5 বছর লাগছে যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো রিলেশন হয় এটা বুঝতে বা ফিল করতে। সে খুব বিরক্ত হতো, মানে খুবই বিরক্ত হতো, দেখা যায় যে রাত্রেবেলা অনেক সময় ঝগড়া লেগে গেছে। মানে আমি বলতাম যে এগুলা কোন ধরনের কথা, মানে এগুলার জন্য কি, মানে আমি এইভাবেই বলে ফেলতাম যে এগুলোর জন্য কি বিয়ে করা হয়েছে, এগুলো কি বলবো পার্সোনাল কথা, এগুলো আস্তে আস্তে এগুলো কাটতে থাকে। বাচ্চা যখন আমার মানে হবে হবে ভাব, তখন আমি পরীক্ষা, আমার যখন 7 মাস বাবু পেটে, তখন আমি পরীক্ষা দিই, ইন্টার পরীক্ষা, খুব কষ্ট হয়। আমি মানে আমার তখন থাকতাম হচ্ছে মিরপুর এরিয়াতে, আমার পরীক্ষা দিতে যেতে হতো ফার্মগেট এরিয়াতে, মানে সিট পড়ে ওখানে, ওখানে খুব কষ্ট করে যেতাম, মাঝে মাঝে মধ্যে সে নিয়ে যেত, আবার মাঝে মধ্যে আমি একাই যেতাম রিক্সায় করে। এর মাঝখানে সে আলাদা আস্তে আস্তে, মানে যেহেতু আমরা দুইজনই সংসারে, দুই তিনটা মানে 3-4টা রুম ছিল, সে আস্তে আস্তে আলাদা শোয়া শুরু করে। আমি অতটা গা লাগাইনি যে আচ্ছা ঠিক আছে থাক, আমার অতটা ভালো লাগতো না, আমি একাই ঘুমাতে পছন্দ করতাম। মাঝে মধ্যে আমি রাতের বেলা ঘুম ভেঙে দেখতাম কি দরজা লাগানো, আস্তে আস্তে কথার আওয়াজ, কথার আওয়াজ, কিসের কথা, তারপরে এরকম করলে যে এরকম মেয়েদের সাথে কথা বলে। তখন আমি ভাবলাম কি শুধু কথাই তো বলে, সমস্যা নাই, মানে আজকালকার ছেলেরা তো এমন করে, এই বয়সী ছেলেরা তো বিয়েই করে না, মানে আমি খালাম্মা, আমি এমন একটা ভাব করছি যে আমি অনেক বয়স আমার, আর সে একটা ছোট বাচ্চা, সে এরকম করতেই পারে, আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আর আমার নিজের প্রতি কনফিডেন্স ছিল, আমার তো কোনো ল্যাকিং নাই, মানে আমার হাজবেন্ড অন্য কিছু করবে এটা আমি চিন্তাই করতে পারি না, যে আমি তো তাকে স্বয়ংসম্পূর্ণ রাখছি, সবকিছুই আছে, আর এন্টারটেইনমেন্টের জন্য হয়তো দুই এক জায়গায় কথা বলতেছে বলুক, আমার ঘরেই তো আছে। এভাবে মানে কথা বলতে একদিন এই এইরকম একটু একটু হয়, মাঝে মধ্যে বেশি হয়ে গেলে তো খারাপ লাগে, একটা মেয়ের সাথে কথা বলতে ওই মেয়েটাকে নিয়ে দু একবার ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে সে আমি যখন পরীক্ষা দিতে যাই আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে আসে, আমি তখন 7 মাসের প্রেগনেন্ট। চলে আসার পরে আমি ভাবি কি আচ্ছা চলে আসতে রাগ করে, আমি যেহেতু অসুস্থ আমাকে নিতে আসবে, আমাকে সে নিতেও যায় নাই, নিতে যায় নাই। এইভাবে আমি আবার রান্না করতে করতে আসি, ওইভাবে এসে আমি রান্না করি, আবার তারপরে আবার তাকে খাওয়াই, এভাবে আস্তে আস্তে দিন যাচ্ছিল। আমার পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই মানে দুই তিন মাসের মধ্যেই বাবু হয়। বাবু হওয়ার পরে ভালো, সবকিছু ভালো, আমি তো ভালো আছি। আমি ভালো আছি বলতে আমার একটা সঙ্গী হয়েছে, এখন এখন আমি আরো স্বয়ংসম্পূর্ণ, নিজেকে মনে হচ্ছিল যে বাচ্চাটাকে কেয়ার করতেছি। কিন্তু এরপরে যেটা হয় যে আমি তো আর বাজার টাজার করতে পারি না, তার উপর একটু ডিপেন্ড হওয়ার মানে ডিপেন্ডেন্ট হয়ে যাই। বাসায় বাজার করতো না, আমার আব্বুর কাছ থেকে কাজের মানুষ আসতো, মানে আব্বু কাজের মানুষ সাপ্লাই দিত বলতে গেলে শুধুমাত্র আমার জন্য, যে আমি যাতে ভালো থাকি, তার নাতি যাতে ভালো থাকে। আমার বাবু হওয়ার খরচটা পর্যন্ত আব্বু দেয়, আমার এসএসসির আমার যে ফর্ম ফিল আপের টাকা আব্বু দেয়, এইচএসসির ভর্তির টাকা আব্বু দেয়, আমার অনার্সের ভর্তির টাকাও আব্বু দেয়। মানে কথায় কথায় আব্বুর কাছে আমি চাইতাম, মানে তখন আব্বুর সাথে আবার আবার ভালো সম্পর্ক হয়, মানে ফোনে কথা হইতো, আব্বু আমার বাসায় আসতো, মানে তখন সম্পর্কটা আবার ভালো হয়ে যায়। তখন তো আবার কোনো মানে মা ছিল না মাঝখানে, কেউই ছিল না মাঝখানে, ওই আব্বু। এমন হয় যে আমার বিয়ের সময় তো সব দেয়া হয়, বিয়ের দুই দিন পরে আমার বাসায় টিভি আর ফ্রিজ আসে, এটা আমার থার্ড মাকে জানানো হয় না। আমার থার্ড মা কিভাবে যেন জেনে ফেলে, সে আবার ইনকোয়ারি করতে আসে যে আমার বাসায় টিভি আর ফ্রিজ দেয়া হয়েছে কিনা। এরপর অবশ্য আমি জানি না এটা নিয়ে তাদের মধ্যে কোনো প্রবলেম হয় কিনা, মানে এরকম। তখন বুঝলাম যে আমার আব্বু বলতো না। আমার পরীক্ষা, আমি খাবার কিভাবে রান্না করব, হয়তো রান্না করতে টাইম পাবো না, বাইরে থেকে কিনে যাতে গরম করে খেতে পারি, আব্বু ফোন করে বলল যে সিঙ্গারে খবর নাও, ওভেন কত দাম, আচ্ছা 11,000 টাকা, আমি টাকা পাঠাই দিচ্ছি ড্রাইভারকে দিয়ে। মানে এইরকম বাসায় এসে, আচ্ছা তুমি কোথায়, তুমি বাইরে আসি আর বাসায় যাও, তোমার জন্য পিজা পাঠানো হয়েছে। মানে তখন সম্পর্কটা এরকম ভালো হয়ে যায়। বাবু হয়, বাবু হওয়ার পরেও সম্পর্ক ভালো। আমার ছেলেকে, আমার ছেলে হয়, ছেলেকে সোনার চামচ দিয়ে মধু খাওয়ানো হয়। এই সোনার চামচ আব্বু নিয়ে আসে, আমার নাতিকে সোনার চামচ দিয়ে মধু খাওয়াবো। এরকম আস্তে আস্তে এরকম দিন কাটতে থাকে। তারপরে করে কি যে বাজার করে না, বাজার করে না, সে ব্যবসা করবে, ব্যবসা থেকে প্রফিট হবে, প্রফিটটা দিয়ে সে রাতের বেলা চাল আনবে, তারপরে আমি খাবো। একটা মানে বাচ্চার মা তখন, তার তো একটু পরপরই খেতে হয়, বাসায় কোনো খাবার নাই, মা আমি দূরে থাক, একটা কাজের মেয়ে, একটা পরের মেয়েকে নিয়ে আসছি, সে তো দুইটা খাবারের জন্যই আমার বাসায় আছে, তাকে যদি আমি খেতে না দিতে পারি কেমন লাগে তখন। মানে আমার তখন এত বেশি রাগ লাগে, আমি আমার আব্বুর বাসায় চলে যাই, চলে যাই এবং আমার গয়না টয়না নিয়ে যাই, খুব রাগ করে যে আর সংসার করবোই না, এত টর্চার সহ্য হয় না। তখন চলে যাই আমি, মোটামুটি অনেকদিন, বেশ কিছুদিন, 15-20 দিন আব্বুর বাসায় থাকি। আমি যাব না তো যাবই না, আব্বুকে বলি যে আমি গয়না টয়না বিক্রি করে দিব, আমি জানি না কি করব, আমি তার সাথে সংসার করব না, গয়না একদম সবকিছু বিক্রি করে দিই, যে এই গয়নার টাকাটা কোথাও আমি ইনভেস্ট করে হয়তো কিছু আসবে, আমার বাচ্চাকে খাওয়াবো আর আমি কিছু করব। মানে আমি কি করব আমি জানি না, কিন্তু এইভাবে থাকা যায় না। তারপরে যা হোক, তারপরে সে আবার আসে, আবার এসে সরি টরি বলে, আবার যাই। কিন্তু আস্তে আস্তে হয় কি, এগুলো বাড়তেই থাকে, মারামারি মানে মারতেই থাকে, কথায় কথায় মারতে থাকে। এখন আর মারার পরে না অতটা গিলটি ফিল আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু প্রথমে যেরকম গিলটি ফিল হতো বা একটা টান থাকতো, এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঝগড়া হয়েছে, মারছি, সমস্যা নাই। তারপরে একটা পর্যায়ে আমি যখন মানে আমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিব, তখন আবার দেশে প্রবলেম ছিল, আমার খ বিভাগের পরীক্ষাটা স্কিপ হয়ে যায়, আমি আর দিতে পারি না ঢাকা ভার্সিটিতে। এখন আবার এমনি ছোট বাচ্চা, তারপর আবার ইয়ার লস দিব, এই জন্য আমি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে যাই। ভর্তি হওয়ার পরে আমি ভাবলাম যে একটানা পড়ে যাব, যা থাকে কপালে, যেভাবেই হোক আমি একটানা পড়ে যাব, প্রাইভেট ভার্সিটিতে একটু এক্সট্রা সুবিধা আছে, এই ভেবে আমি কন্টিনিউ করতে থাকি। এর মধ্যে এই যে এইভাবেই চলতে থাকে, আমি বাজার করি, আমি রান্না করি, বাচ্চাটাকে কেয়ার করি, কাজের মেয়ে একটা আছে, একটু বাচ্চাটাকে রাখি, হেল্প করে, আর সে মর্জি হলে বাজার করে, মর্জি না হলে করে না, মানে কিছু বললেও মারে, আর তার ঘুম তো আসেই, মানে সে খুব ঘুম প্রিয়, খুব ঘুম পছন্দ ওরা,
ঘুম আসেও,
হ্যাঁ ঘুম আসেও। তারপরে যেটা করে, একদিন সে তার এক ফ্রেন্ডের সাথে খেলা দেখতে যায় স্টেডিয়ামে, খেলা দেখতে যাওয়ার পর আসার পথে রাস্তায় মারামারি হয় আরেকটা ট্যাক্সি ড্রাইভারের সাথে। মারামারির এক পর্যায়ে এলাকার কিছু দোকানদার টোকানদার মিলে পুলিশকে খবর দিয়ে পুলিশের দিয়ে ধরায় দেয়, পুলিশ যখন ধরে তার গাড়িতে নাকি ফেন্সিডিল পাওয়া যায়। আমি এই বিষয়ে কিছু জানি না, আমি কারণ আমি তো তাকে কখনো দেখি নাই কিছু খেতে বা কিছু, আমি যেহেতু দেখি নাই আমি তো এইসব আমি বিশ্বাসই করবো না। যে ঠিক আছে, একটা মানুষের ল্যাকিং থাকতেই পারে, আমাকে ঘুরতে নিয়ে যায় না, কিছু কিনে দেয় না, সমস্যা নাই, মানে অন্তত ক্যারেক্টার তো ভালো। এই চিন্তা করতাম যে ক্যারেক্টার তো ভালো, দেখতাম যে বাসায় থাকে, ঘুমায়, আর তো কিছু করে না। সে বলে বাইরে কোথায় যাব, বাইরে আমাকে অজুহাত দিত যে বাইরে গেলেই তো খরচ, বাইরে গেলে উল্টা পাল্টা বন্ধু বান্ধবের সাথে মিশতে হবে, এর চেয়ে ঘরেই ভালো।
রাত্রে কতক্ষণ পর্যন্ত জাগতো?
এই একটা দুইটা।
বিকালে দিয়ে কি বাইরে হতো?
বিকালের দিকে হ্যাঁ মাঝে মধ্যে বের হতো, হ্যাঁ চারটার পরে বের হতো।
চারটার পরে?
হ্যাঁ। তারপরে এইভাবেই মানে ও ধরা পড়ে। ধরা পড়ার পরে এখন আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার বাচ্চা ছোট তখন, মানে একেবারেই পানিতে পড়ার মতো অবস্থা, যে আমি আবার ইন্ডিভিজুয়াল থাকি, আমার আমার সংসার কে চালাবে, মানে আমি কি করব তখন? আর এত লজ্জার কথা তো বাবাকেও বলা যায় না। তখন আবার বাবার সাথে একটু দূরত্ব হয়ে যায় সময়ের কারণে, এটা বাবাকেও বলা যায় না। তারপরে কি করলাম, অনেক দৌড়াদৌড়ি করে অনেক মানে প্রায় 1,00,000 টাকার মতো খরচ করে তাকে বের করা হয়। তিন দিন তাও জেল খাটে, তিন দিন জেল খাটার পরে বের করা হয়। তার গাড়িটা সিজ করা হয়, যেহেতু গাড়ির মধ্যে থেকে পাওয়া গেছে, গাড়িটা সিজ করা হয়। গাড়িটাতেই সব ইনভেস্ট করা ছিল, আমার আব্বু যা টাকা দিছে তার যেটা দিয়ে ব্যবসা করতো গাড়িটাতে ইনভেস্ট করা ছিল। এখন সে কি করবে, মানে একদম হাই হতাশ অবস্থা। আমার ভার্সিটির যেই ফি সেটা দিতে পারছি না, বাসায় বাজার নাই। সে যে তিন দিন মানে জেলে থাকে, লাভের লাভ যেটা হয়েছে সেটা হচ্ছে ওখানে কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে যারা নেশার ব্যবসা করে। আস্তে আস্তে সে নেশার ব্যবসায় ঢুকে গেল। নেশার ব্যবসা কি? ইয়াবার ব্যবসা। আমি ফার্স্টে জানতাম না, দেখতাম যে দুই একটা লোক বাসায় আসে, এসে দরজা লাগায়, কথা বলে চলে যায়। কি কথা, গাড়িটাকে ছুটাইতে হবে, কিভাবে ছুটাবো সেটা করতেছে। এখন আমারও তো টেনশন তাই, গাড়িটা ছুটলেই তো আমার সংসার চলবে। এখন আচ্ছা প্রতিদিন এরা কি করবে, গাড়ি কিভাবে ছুটাবে, এরা কিছু টাকা দিবে, কিভাবে কারে ধরতে হবে, এই বিষয়ে কথা বলি। তারপরে এভাবে মানে আসলে কি, ইয়াবাটা তো বোঝাও যায় না, মানে খেলে ওই রকম কোনো স্মেল থাকে না বা ওই রকম কোনো সিমটমও থাকে না। আমি তো মানে দীর্ঘদিন দেখেছি এই জন্য আমি জানি। আমি বুঝতাম না, প্রথম প্রথম বুঝতাম না, তারপরে যখন বুঝলাম তখন আমি একদিন বললাম এই লোক যাতে আমার বাসায় না আসে। কামাল নামে একটা লোক, মানে আমি দেখি ওই ট্যাবলেট গুলা, আমি দেখার পরে আমি বলি মানে এগুলা কি, ওই যে কামাল নিয়ে আসছে এগুলা, এগুলার নাম ইয়াবা, এগুলা মানে ইয়াবা বলতে আমি তো তখন জানি ইয়াবা কি, নেশার ওষুধ, যে এগুলা এগুলার মানে সে বিক্রি করে, এই জন্য আমি টেস্ট করতে নিয়ে আসছি। এমনি টেস্ট করা লাগবে কেন, তার মানে ওই লোক খারাপ, যার কাছে ইয়াবা আছে সে তো খারাপ, ওই লোক যাতে আমার বাসায় না আসে। কেন আমি এই কথা বললাম, মানে এত মারে আমাকে। তারপর আমি অনেক মারার পরে মানে ওই লোককে আরেক ঘরে পাশের ঘরে রেখে আমাকে বেডরুমে এসে মারে, অনেক মারে। মারার পরে আমি কাঁপতেছি আর বলতেছি যে দেখো সবাই লাইফ থেকে চলে যাবে, আমি কিন্তু থাকবো, তুমি যে এই লোকের জন্য আজকে আমার মারলা, আর কি বলবো, আর তো কিছু বলারও নাই। এমন তারপরে তারপরে তো ভেঙে ভয়টা ভেঙেই গেল। এর আগে কিন্তু লুকিয়ে করতো আমার, মানে আমার চোখের আড়ালে করতো, দরজাকে করতো, যখন আমি জেনেই ফেললাম, মারও খেয়ে ফেললাম, এরপরে তার লুকানোর কিছু নাই। এরপরে র্যান্ডম বাসায় আনতেছে, সে নিজেই কোথায় বলে চিটাগাং সম্ভবত যেত, তারপরে ইয়াবা নিয়ে আসতো, নিয়ে এসে আমি বলতাম যে আচ্ছা ঠিক আছে, অনেক মারতো, তারপরে গাড়ি ছুটতেছে না, সংসার কিভাবে চালাবে আমাকে বলতো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ব্যবসা করতে হলেও খেতে হবে কেন, না টেস্ট করতে হয় জিনিসটা ভালো কিনা, এটা টেস্ট করতে হয়। টেস্টেরও মাত্রা ছাড়া ছিল, এরপরে তো রাত জাগারও কোনো হিসাব নাই, ঘুমেরও কোনো হিসাব নাই। র্যান্ডম ইয়াবা খাচ্ছে, 8-10টা করে ওষুধ খাচ্ছে, ঘুমের ওষুধ খাচ্ছে, মানে আমি বুঝতাম, এইটুকু বুঝতাম যে ইয়াবা হচ্ছে খেলে ঘুম আসে না, আর এটা বুঝতাম যে ঘুমের ওষুধ খেলে ঘুম আসে। তাহলে একটা মানুষ যদি দুইটা জিনিস একসাথে খায় তাহলে সেই মানুষটার মাথার কি অবস্থা হবে? আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে দেখো আমার বাচ্চার জন্মদিন, আমার বাচ্চাটাকে একটা ভালো বাবা উপহার দাও, আমার বাচ্চার গিফট আর কিছু লাগবে না, যে বাচ্চার জন্মদিনটা থেকে আর খেও না এটা। আবার বললাম যে পহেলা বৈশাখ নতুন বছরে এই শপথটা করো তুমি আর এগুলা খাবা না, কার কথা কে শোনে? কোনো কিছুতেই কিছু হতো না, মানে সে এগুলো খেতেই থাকতো, আর মারার মাত্রা তো আরো বাড়তে থাকে। তারপরে শুরু হয় যেটা
কিভাবে মারতো তোমাকে, তোমার কোনো কিছুতেই কিছু যায় আসতো না, এটা কি ছোটবেলা থেকে এই জীবন দেখতে দেখতে এরকম হয়ে গেছিলে তুমি?
সেটাই আমি আমি ভাবতাম, ইভেন আমি কাউকে বলতামও না, এটা তো লজ্জার কথা। আমি তো তার সংসার করব, স্বামীর কথা আমি যদি মানুষকে বলি, আমার স্বামী নেশা করে, তখন আমি মানে আবার তার সাথে থাকবো, তখন মানুষ কি বলবে, নেশাখোরের সাথে নেশাখোর স্বামী? আমি তাকে ঠিক করতে পারবো, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি তাকে ঠিক করব। আমি তো সংসার ছাড়বো না, আমার মা যেই কাজ করছে আমি তো সেই কাজ করব না, আমার বাবা যেই কাজ করছে আমি তো সেটা করব না। তাহলে তো মানুষ বলবে যে খারাপ মায়ের মেয়ে তো খারাপই হয়েছে, সে নেশা করে, এটা কিন্তু কেউ দেখবে না, দেখবে আমি সংসার করছি না, আমি ছেড়ে চলে আসছি, আমি ঠিক করব ভাবছি, যে যেভাবেই হোক আমার ঠিক করতেই হবে। মানে আমার খুব বেশি খারাপ হওয়ার সাহসও ছিল না সত্যি কথা বলতে, আমি যে খুব রাগ হয়ে কথা বলবো বা খুব মানে শক্ত করে কথা বলবো না, আমার কোনো খুঁটি ছিল তা আমার নিজের জোর ছিল, আমার নিজের লেখাপড়াও করতে হবে, আমার বাচ্চাটাকেও আমার পালতে হবে এবং আমার সংসারও করতে হবে, এখানে ছাড়া তো মানে সম্ভব না। এরপরে যখন মাত্রাতিরিক্ত হয় যে নেশাও করছে আমাকে মারছেও, এরপর আমি চিন্তা করলাম কি যে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যাতে সে মরে যায়। মরে গেলে কি হবে? মরে গেলে আমি বিধবা হব, বিধবার তো কোনো দোষ নেই, স্বামী মরে গেছে সমস্যা নেই। আমি সবসময় দোয়া করতাম যাতে সে মরে যায়। আমি ফোন করতাম এই আশায়, ফোন করলে সে ফোন ধরতো না, মানে রাত্রে দুইটা নাই তিনটা নাই চারটা নাই বাসায় আসতো না। আমি ফোন করতাম শুধু এই আশায় সে বাইক চালাতো যাতে শুনি যে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার বাচ্চা প্রোগ্রামটা শুনছে। আমি আমার বাচ্চাটার জন্য এটা চাইতাম, ওর জন্য একটা সুস্থ জীবন চাইতাম। আমার ম্যাগেট্রোটা বলতাম এক কাজ করো আমার বাচ্চাটা নিয়ে খাও, কি বলবো
ছেলে চোখের সামনে খাইত
না, ছেলে চোখের সামনে খেত না, আমি বলতাম ওটা নিয়েই খাও, বড় হয়ে শিখবে দেখবে তার চেয়ে ভালো এখনই দেখুক, এখনই নিয়ে খাও, খাওয়া শুরু কর, আমিও খাবো ছেলেও খাবো সবাই খাবো, কি করবো আমার ঘরটাকে। তার একটা ফ্রেন্ড আমাকে বলে যে ভাবি বাসাটারে তো পাড়া বানায় ফেলছে, আপনি কিছু বলেন না, কি বলবো আমি, যারে মন চায় তারে আনতেছে, আমাকে বলতেছে তুমি পাশের বাসার বাসায় চলে যাও, আমাকে বলতেছে বাচ্চা নিয়ে দরজা লাগায় থাকো, সে মানুষ আনতেছে ইয়াবা গুনতেছে টাকা গুনতেছে সাপ্লাই করতেছে, আমি সব দেখতেছি আমার চোখের সামনে। রাতের পর রাত বাসায় আসতো না, বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো। একদিন একটা ফোন আমাকে বলে কি একটা লক নাম্বার দেয়, বাসায় একটা ফোন ছিল, বলে যে এই লক নাম্বারটা খুলে আমাকে একটা নাম্বার দাও, নাম্বারটা দেওয়ার পরেও আমি লকটা বন্ধ না করে আমি দেখতে থাকি, ফোনে কিছু এসএমএস দেখি যে সে একটা মানে মেসেজে লেখা আমি তোমার বাসার নিচে আছি গেট খোলো, তারপর এরকম আরো দুই একটা মেসেজ। যখন দেখি আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ছে যেগুলা কি, তখন সে বাসায় আসে, বাসায় আসার পর আমি যখন এগুলা দেখাই অনেক মারছে যে তুই আমার মোবাইল দেখলি কেন, আমি বললাম যে এগুলা মোবাইলের মধ্যে কি, বলে তুই তোর বাসার মধ্যে আমার এগুলা করতে দেস না, আমার তো মানুষের বাসায় লাগবে, যারা আমার এগুলা করতে দেয় আমি তাদের বাসায় যাই। এরপর আর কি বলবো আমি, লাস্ট আরেকদিন যেটা হয়, মানে লাস্ট কি বলবো, যে একদিন যেটা স্পেসিফিক ভাবে বলবো, যে একদিন রাতে বাসায় আসে না, বাসায় আসে না, সারা রাত ফোন দিচ্ছি, মরুক তো অন্তত সমস্যা নাই, কিন্তু ফোন ধরছেও না, কোনো মেসেজও নাই, কিছু নাই। সকাল 8টার সময় বাসায় আসে, এসেই দরজাটা লাগায় দেয়, তার যেই রুম সেই দরজা লাগায় দেয়, আমি দরজা ধাক্কাতে থাকি, সে খোলে না। আমি সত্যি কথা বলবো, দরজায় লাথি দিই, দুই তিনটে লাথি দেওয়ার পরে মানে খুব বিরক্ত লাগে, সারাটা রাত আমিও ঘুমাতে পারি নাই যে কি হয়েছে আসলে। সে দরজা খুলে বলতেছে যে, আমি বললাম যে কোথায় ছিলা সারা রাত, বলে পরে বলবো, যা এখান থেকে, মানে কথায় কথায় খারাপ ব্যবহার। আমি বললাম যে আমি যাব না, বলতে হবে কোথায় ছিলা, বলে এখন কিন্তু তোর মাইরে ঘুরায় তোরে, মানে ভাষাগুলো এরকম ছিল, তোরে মাইরে ঘুরায়। আমি ঘুরাক মাইরে, আমি তারপরেও শুনবো যে কোথায় ছিলাম। তখন বললো মানে কোনো কথা নাই বাত্রা নাই, মারা শুরু করলো, মানে যখন দেখলাম যে মানে অমানুষের মতো মারতেছে, তখন আমি একটু ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে দোতলা বাসা ছিলাম, বারান্দায় চলে যাই, মানে বারান্দায় যাওয়ার পর না, তখন বারান্দায় যাই না, আমাকে মারার শব্দ শুনে আমার বাচ্চাটা উঠে যায়, 3-3.5 বছরের বাচ্চাটা উঠে পর্দা ধরে কান্না করতে থাকে, মানে দেখতে থাকে যে আমাকে মারছে। আমি তখন আমার বাচ্চাটাকে বুকে ধরে বারান্দায় চলে যাই, সেই বারান্দা থেকে আমার চুল টেনে ধরে এনে বিছানার মধ্যে বাচ্চাটাকে রেখে, প্লাস্টিকের চেয়ার ছিল ওইটা দিয়ে আধা ঘন্টা আমাকে পিটায়, আমার পুরো বাম সাইড ফেটে যায়, আমার বাচ্চাটা কান্না করতেছে। আমি বললাম যে বাচ্চাটা দেখতেছে, বাচ্চার সামনে বাইরো না। বিশ্বাস করবেন গুরু, আমার তখন এতটা খারাপ লাগছে, এতটা লজ্জা লাগছে, মনে হচ্ছিল যে আমাকে যদি কেউ জামা কাপড় ছাড়া রাস্তায় বের করে দিত, তাও আমার এতটা লজ্জা লাগতো না, আমার বাচ্চার সামনে আমাকে এভাবে মানে। তাই না, এভাবে মারার পরে সে ঘুমায় যায়, মানে তার তো কোনো সেন্স নাই, মানে কাকে মারলাম, মরলো না বাঁচলো, বিন্দু মাত্র তার দেখার প্রয়োজন মনে হয় নাই, সে ঘুমায় যায়। আমি তখন ব্যাগ ট্যাগ গুছায় বাচ্চাটাকে নিয়ে চলে যাই। এর মধ্যে গুরু এত তো আসলে বলা হয় নাই, মানে এরকম মারতো কখন, দুই একবার বাচ্চাকে রেখে চলে গেছি, আবার বাচ্চার টানে চলে আসছি, আবার বাচ্চা নিয়ে চলে গেছি, জঘন্য গালাগালি। এমন হয় যে কোনো বান্ধবীর বাসায় যাব, কোনো বান্ধবীর জন্মদিন বা কখনো দাওয়াত দিছে, এক মাস আগে শিডিউল দিয়ে রাখতাম, অমুক মাসের অমুক তারিখে আমার ওই বান্ধবীটার জন্মদিন, যেতে পারবো, আচ্ছা ঠিক আছে। সেই দিন আমি সব রান্না টান্না করে, সে 4-5টার সময় ঘুম থেকে উঠবে, দিনের বেলা খাবে, রান্না টান্না করে মাথায় হাত বুলায় দিয়ে হয়তো বলতাম যে আমি যাচ্ছি, বাচ্চাটারে নিয়ে যেতাম, 3-4টার সময় উঠে আমারে ফোন করত, সিং হইছে না, আজকে বাসায় আয়, তোর সিং ভাঙব। মানে আমার বান্ধবীরাও তখন মানে ভয় কাঁপতো যে আমরা আমরা কি ভুল করে ফেললাম, তাড়াতাড়ি করে সিএনজি করে বাসায় পাঠাই দিত, তারপরে বাসায় আসলে আর দরজা খুলতো না, এই বাচ্চাটাকে নিয়ে প্লিজ দরজা খোলো, প্লিজ দরজা খোলো, এমন করতে হইত। দরজা খোলার পরে বাচ্চাটাকে নিয়ে নিত, আমার আবার বের করে দিত, তুই নোংরা ভাষায় বলতো, যাদের কাছে গেছিলি তাদের কাছে যা, আবার হাত পা ধরে চলে আসতাম। কোনোদিন যদি ভার্সিটির কোনো ভাই বা কোনো ফ্রেন্ড যদি ফোন দিত লাউড স্পিকার দে, কি বলতেছে, তোরে কেন ফোন দিবে, আমি বলতাম যে আমার তো যোগাযোগ রাখতে হয়, আমি ঠিক মতো ক্লাস করতে পারি না, আমার সাজেশন নিতে হয়, যে সাজেশন নিবি তোরে ফোন দিবে কেন, এইটা বলবে কেন যে কি ব্যাপার, অনেকদিন দেখা হয় না, কিভাবে দেখা হয় তোদের সাথে, ক্লাসমেট হয়তো ঠিক মতো দেখা হয় নাই, ক্লাস করছি বা আগে চলে আসছি, সবসময় গুরু আমি দেখা যেত যে ক্লাস শুরু হতো পরে যেতাম, শেষ হওয়ার আগে চলে আসতাম, বাচ্চাটা বাসায়, ছোট বাচ্চা বাসায়, এই জন্য হয়তো দেখাও হতো না, কথাও হতো না, যে কি ব্যাপার, মানে দেখা হয় না, কিরকম দেখা হয় না, ভার্সিটিতে তো গেছিলি সেই দিনও, এইরকম করে মানে এইরকম করে কথা বলতো, এইরকম করতো। তারপরে বাসায় মানে বারবার যেতাম আসতাম বাসায়, আমার বোনটা বলতো কি দুষ্টুমি করে যে তুমি তো আবার ফেরতই যাবা, এক কাজ করো কষ্ট করে লাগেজটা ভরে নিয়ে আইসো না, খালি নিয়ে আইসো, আবার তো চলেই যাবা, তোমার এইরকম আসা যাওয়া মানে কমপক্ষে 100 বার হবে, 10 বছরে কমপক্ষে 100 বার যাওয়া আসা করছি। তারপরে গুরু যেটা হয় যে ওই রকম মারার পর আমি ডিসিশন নেই যে আমি আর তার সাথে সংসার করব না, কিন্তু সংসার করব না তো যাব কোথায়, যাওয়ারও তো জায়গা নাই, আমার বোনটাকে বলে এইভাবে তো আর পারি না। মাঝে মধ্যে গুরু তার আমার খুনও করতে ইচ্ছা করত, সত্যি কথা বলতেছি, খুন করব চিন্তা করার পরে লজিক্যালি চিন্তা করতাম, খুন করলে তো আমার বাচ্চা আমার ফাঁসি হবে, তারা তো পড়বই, আমার ফাঁসি হলে তো বাচ্চাটা এতিম হয়ে যাবে, লাভ তো কিছুই হলো না। যদি এরকম অনুমতি থাকতো বা বাচ্চাটার প্রশ্ন না থাকতো, আমি সত্যিই তাকে খুন করতাম, আমি মনে করি যে তার মতো মানুষের বেঁচে থাকার আসলে কোনো অধিকার নেই, মানে সমাজে সে কোনো কোনো ধরনের উপকার করে না, কোনো ধরনের উপকার করে না মানুষের ক্ষতি ছাড়া। এগুলো করে ভাবলাম যে থাক নিজের জীবনটাকে আলাদা করব, কিন্তু আলাদা করব কিসের ভরসায়, পায়ের নিচে তো মাটি নেই, আমার বোনটা আমাকে বলতো, তখন আমার বোনটাই আমার জীবনে আর কি সবকিছু ছিল, মানে কষ্ট দুঃখ, আমার বোনটাকে রাত 11টার সময় বলতাম যে আপু চলে আসো আমারে নিয়ে যাও, ও ঠিক ঠিক চলে আসতো, একবার জিজ্ঞেস করতো না যে কি হয়েছে। তারপরে ওর কাছেই যেতাম, ওর কাছে সবই জানতো সবই বুঝতো, কিছু জিজ্ঞেস করতো না। আবার ফেরত আবার দেখা যায় তো সরি বলছে বা কিছু, আবার ফেরত আসতাম। এভাবেই দিন যেতে যেতে এক সময় আমার অনার্স শেষ হয়, আমি আমি যেই সাবজেক্টে লেখাপড়া করেছি সেই সাবজেক্টে বলতে যেটাকে ইন্টার্নি বোঝায় সেই ইন্টার্নশিপে জয়েন করি। তখন যে আমার মানে আমি যার আন্ডারে কাজ করি মানে সে মোটামুটি তো মানে আস্তে আস্তে জানতে পারে এগুলো, জানার পরে যখন ও গুরু বলতে ভুলে গেছি, সে এই আবার ব্যবসা করতে করতে আরেকটা জঘন্য যেটা কাজ করে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কার্ড বানায়, সাংবাদিকের কার্ড, বিভিন্ন পত্রিকার নাম দিয়ে বিভিন্ন চ্যানেলের নাম দিয়ে এই কার্ডগুলো বানায়, মানুষকে ব্ল্যাকমেল করে, মানুষের ছবি তুলে পুলিশের ছবি তুলে পুলিশকে ব্ল্যাকমেল করে যে আমি অমুক পত্রিকার সাংবাদিক টাকা দেন। মানে আমি এক সময় একটা একদিন সন্ধ্যার সময় আমার ভীষণ বিরক্ত লাগে, ভীষণ রাগের চোট, আমি বলি যে এইসব নোংরামির মানে কি, কেউ যদি জানতে পারে তখন কি হবে, আমাকে তখন বলে যে তুই যদি প্রমাণ করতে পারিস, যে আমি বলি যে এগুলো তো নকল কার্ড আমি জানি, বলে যে তুই যদি প্রমাণ করতে পারিস এগুলো নকল মানে তাহলে তুই যা বলবি তাই করবা, যদি প্রমাণ করতে না পারিস তোরে জুতা দিয়ে মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যাব, মানে কথায় কথায় আমার বাবার খাটে শুয়ে আমারে বলে যে তোরে খাট থেকে লাঠি দিয়ে ফালাই দিব, সিঁড়ি দিয়ে গড়ায় গড়ায় পড়বি।
ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ,
মানে তার প্রতিটা ভাষা এরকম ছিল।
গায়ে হাত তুলছে কতবার আনুমানিক?
অগণিত অগণিত, মানে এমন হতো ওই যে ইয়াবা খেত না, আবার ঘুমের ওষুধ 10-15টা 20টা করে খেত, 3-4 দিন পর্যন্ত সে ঘুমাতো, 3-4 দিন সে গোসল করতো না, সে কি বলবো গুরু ব্রাশ করতো না, 3-4 দিন সে গোসল নাই ব্রাশ নাই ওই অবস্থাতে থাকতো, মানে গায়ের মধ্যে ফোস্কার মতো পড়ে যেত, ঘৃণা লাগতো তার, মানে তার দিকে তাকাতেও ঘৃণা লাগতো আমার, মানে যখন সে আমার কাছে আসতো আমি কাছে যেতে না চাইলে সে মানে মনে করতো যে আমার অন্য কোথাও সম্পর্ক আছে এই জন্য আমি তার কাছে যেতে চাচ্ছি না, আমি তাকে একটা চিঠি লিখি যে এই এই কারণে যাই না, তখন সে আরো রাগ আরো আমাকে গালাগালি যে নিশ্চয়ই তোর বাইরে কাউরে পছন্দ হয়েছে এই জন্য তুই আমার মানে আমার সাথে এগুলা করতেছিস, মানে তাকে কোনোভাবেই কোনো কিছু বোঝানো যেত না, কোনোভাবেই না। সে ভাত খেতে খেতে ভাতের উপর মুখ থুবড়ে পড়ে যেত ঘুমে, ওই যে অনেকগুলো করে ঘুমের ওষুধ খায়, তাকে মশা খেত, আমি আর আমার বাচ্চা অন্য ঘরে ঘুমাতাম মশারি দিয়ে, আবার বিবেকে লাগতো যে তাকে তো মশা খাচ্ছে, সে টের পাচ্ছে না, সে তো নেশা করে ঘুমাচ্ছে, তারপরে যে আমি ঠিকই মশারিটা দিয়ে আসতাম, তারপরে সে ভাতের উপর পড়ে যাইতো, আমি ভাতটা নিয়ে চলে যেতাম, জুতা পরে ওইভাবে ঘুমায় যেত, কি বলবো গুরু, সত্যি বাংলা সিনেমার মতো জুতা খুলে দিতাম আমি, জুতা মোজা খুলে দিয়ে পাটা সোজা করে দিয়ে,
এত মারধর এত কিছু, তারপরে
হ্যাঁ তারপরে একদিন গুরু সে তিন দিন ঘুমাচ্ছে, আমার বাসায় বাচ্চার দুধ নাই, দুধ নাই, দুধ কিনতে 400 টাকা লাগবে, 300 সামথিং আর কি, মানে 350 একটু বেশি, আমি তার মানি ব্যাগ থেকে, তাকে উঠাচ্ছি সে উঠতেছে না, আমি তার মানি ব্যাগ থেকে 400 টাকা নেই, নেয়ার পরে বাচ্চার দুধ কিনি, সে যথারীতি 3-3.5 দিন পরে ঘুম থেকে ওঠে, ওঠার পরে সে মানি ব্যাগ বাইরে যাবে, বাইরে যাওয়ার সময় বলতেছে যে আমার ব্যাগ থেকে মানি ব্যাগ থেকে টাকা নিচ্ছ, আমি বললাম যে হ্যাঁ নিচ্ছি, তখন সে আমাকে গুরু বলে যে তোর মা কামাই করে আনছিল টাকা যে তুই নিছিস, এভাবে বলে না গুরু, অনেক জঘন্য একটা কথা বলে, মানে এরপরে মনে হলো যে গুরু আমি এই লোকটার ভাত খাবো, আবার হোক সে আমার মা খারাপ, মানে এইরকম করে তো বলতে পারেন একটা মানুষ, এই রাইস তো তাকে আমি দেই নাই, মানে আমার মা খারাপ হয়ে কারো তো ক্ষতি করে নাই, তখন মানে 3-4 দিন মনে হয় আমি ভাত খাইনি, তারপরে মনে হলো যেহেতু থাকতে হবে ভাত তো খেতেই হবে, কোথাও নিয়ে যাইতো না গুরু, আমি মাঝে মধ্যে আমার বোনটা বাসায় আসলে বলতাম কি বাইরে থেকে কোনো খাবার নিয়ে আইসো, একদিন এরকম বল মাঝে মধ্যে আনে মাঝে মধ্যে আনে না, কোথাও তো নেই না, একদিন আমাকে বলে একদিন আসছে, আমি বললাম মানে খুব খুশি বোন আসছে আমার বাসায়, আমি দরজা খুলেই বললাম কি যে আনছো খাবার, আমাকে বলে বেশি খাইতে খাইতে জিব্বা লম্বা হয়ে গেছে না, মানে এত খারাপ লাগলো তখন, মানে তখন আর তার খাবার কিন্তু গলা দিয়ে আর ঢুকে না, মানে আমি এই কথাটা নিয়ে খুব কষ্ট পেয়ে কাঁদতেছিলাম, সে হাতুড়ি নিয়ে আসছে আমাকে মারবে, হাতুড়ি দিয়ে আমার হাঁটুতে বাড়ি দিছে, আমার বোন ভয়ের চোটে হাতুড়িটা জানালা দিয়ে ফেলে দিছে, মানে এমন কোনো ইনস্ট্রুমেন্ট নাই, বেল্ট চেন হাতুড়ি মানে সব কিছু দিয়ে সে আমাকে মারতো, মানে জুতা পরা আছে একটা লাঠি, মানে থাপ্পড় কিল ঘুষি তো আছেই, মানে একদিন এমন হয়েছে যে শুয়ে আসি, শোয়া থেকে মারতে মারতে উঠাইছে, আমি রাগ করে ভাত খাই নাই, আমার হাত ঝাড়ু দিয়ে মারতে মারতে ঝাড়ু খুলে পুরো ঘর হয়ে গেছে, আমার হাতগুলা ফুলে গেছে, আমারে বলে গালি দিয়ে বলতেছে এখন তুই ভাত খাবি, মানে আমি হাত আঙ্গুলগুলা নাড়াতে পারতেছি না, হাতের মধ্যে দিয়ে ঝাড়ুর কাঠি ঢুকে গেছে, আমাকে বলতেছে এবার ভাত খাবি, মানে আমি ওই হাত মেলেই ভাত খাইছি,
কোন একজন ব্যক্তি বিশেষ যে তোমার কাছে মা পরিচয় নিয়ে তোমার কাছে আসছিল, অভিশপ্ত তার জীবন, তার জন্য কেন নিজেকে ছোট ভাবা, কেন পুতুল নিজেকে এত ছোট এত ঠুনকো এত ক্ষুদ্র ভাবার পেছনে কারণটা কি?
আমার নিজেরই জায়গা নাই, আমার বাচ্চাটাকে নিয়ে জায়গা
থাকবো, কেন ভাবতে শুরু করে দিলে না যে আমি নিজে নিজে জায়গা তৈরি করে নিব,
তারপরে
অধম অর্থহীন নপুংসক নোংরা পিশাচ রাস্তার কীট যার গায়ে পেশাব করতে মানুষের ঘেন্না হবে তার সাথে কিভাবে পড়ে থাকা, কেন পুতুল এত ঠুনকো ভাবার পিছনে কি কারণ, অভিশপ্ত তোমার অতীত তাই তাই আত্মবিশ্বাস তৈরি হয়নি কখনো, বিতর্কিত একটা জীবন নিয়ে বড় হয়েছে সে কারণে আত্মবিশ্বাস গড়গড়ে উঠেনি, না আমি যদি এই ব্যবস্থা দিয়ে বাড়িয়ে যাই আমার সন্তানকে নিয়ে নিঃসন্দেহে মাথা গোজার একটা ব্যবস্থা হয়ে যাবে, এই ভরসাটা আসেনি ভিতরে,
গুরু কারণ এমনিতেই তো গায়ে দাগ আছে, সে মা খারাপ বাপ
কিসের গায়ের দাগ,
এরপরে বের হয়ে গেলে মানুষ তো
কিসের গায়ের দাগ, স্রষ্টা যখন সন্তানের বিতরণ করতেছিল যে কে কার কোকে পছন্দ করে নিবে সেটা কি নিজের পছন্দ গেছো তুমি,
রিগ্রেট যদি হয় সেই রিগ্রেট তার যে তোমাকে তৈরি করেছে এই পৃথিবীতে, অবশ্যই রিগ্রেট তোমার হওয়ার কথা না। কষ্ট যদি হয় সেই স্রষ্টার যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, ওই কোকটাকে বেছে নিয়েছেন তোমার জন্য, তুমি কোনোভাবে এর জন্য রেসপন্সিবল না। কিভাবে একটা একটা নোংরা একটা, কার জন্য তোমার এই কষ্ট, কার জন্য, কিসের জন্য স্যাক্রিফাই? মানুষের পেশাব করতে ঘেন্না করবে এমন একটা মানুষের জন্য তুমি তোমার সারাটা জীবন পার করে দিয়েছ। কেন পুতুল, ইন্টারমিডিয়েট কমপ্লিট হলো, অনার্স করতেছো, তখন আর তোমাকে ছোট ভাবার কোনো কারণ নাই। তুমি তো জীবনের কাছ থেকে শিক্ষা খুব আর্লি এজ থেকেই পেয়েছো, রাইট? তোমার ভেতরে সময়ের আগেই তো পরিণত মনস্ক একটা মন চলে এসেছে। তুমি তো অনেকের চাইতে তোমার বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিউর, কেন এই বেহায়াপনার জীবন বেছে নিলে? যেখানেই যেতে তুমি, তোমার হারানোর তো কিছু ছিল না, যা হতো ভালো কিছু হতো, কারণ এর চাইতে খারাপ আর হতেই পারে না। যা তুমি বলতেছ এর চাইতে খারাপ আর কি হতে পারে? কুকুর বিড়ালের জীবন যেখানে একটা পয়সার সংশ্লিষ্টতা নাই, কোনো কন্ট্রিবিউশন নাই ছিল, আর সেই নোংরার পা ভরে পড়ে থাকলে সারা জীবন। কেন পুতুল সাহস করলে না? আর খারাপ কি হতে পারতো তোমার জীবনে?
যখন আমি কাঁদতাম গুরু, আমার বোনটা তো আমার পাশে থাকতো, বলতো যে কষ্ট যখন করছো আর কয়টা দিন কষ্ট করো, অনার্সটা কমপ্লিট হোক, দেখো কি করা যায়। সত্যি সত্যি গুরু অনার্সটা কমপ্লিট হয়, আমি যখন
আমার মতো অনেকে শুনতেছে এখন পুতুল অনুষ্ঠানটা, অনেকে আছে মুখ চুবড়ে চুপ করে বসে এভাবে জীবনটাকে শুনতেছে। অনুরোধ করছি, করজোড় অনুরোধ করছি, লাঠি মেরে বের হয়ে আসো, এ জীবন জীবন না যারা পুতুলের মতো অবস্থার মধ্যে আছে। এর চাইতে খারাপ হওয়ার কোনো কারণ নাই, তোমার চাইতে কম আর বেশি এরকম জীবন কিন্তু বহুত পার করতেছে এখন এই মুহূর্তে, অনেকেই শুনতেছে আমাদের অনুষ্ঠান, দরকার নাই এই সংশ্লিষ্টতার। কে বলেছে যে তুমি যদি তোমার সংসার নষ্ট করো, তোমার সমাজের কথা চিন্তা না করো, তোমার এই হবে সে হবে, কিচ্ছু হবে না, এ জীবন তোমার, এ জীবন দ্বিতীয়বার আর নতুন করে তোমার কাছে আসবে না, এটা ব্লেসিং ফ্রম দ্য অলমাইটি। এটার সাথে অবশ্যই কোনো রকমের খামখেয়ালিপনা করো না, লাঠি মেরে বেরি হয়ে চলে আসো, যা হবে ভালো কিছুই হবে, কারণ এর চাইতে খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। আর তোমার মতো অবস্থাতে যারা এখন বাস করতেছে, বিরাজ করতেছে, এরকম অবস্থাতে যারা শুনতেছে, মুখে বুক গুজে, যারা বালিশের মধ্যে সমস্ত দীর্ঘ নিঃশ্বাস কষ্ট আর চোখের পানি ঠেলে দিচ্ছে, তাদের সবার কাছে অনুরোধ করতেছি যে কালকের সকালটা অনেক আত্মবিশ্বাসের সকাল হোক, ভরসা করে উঠো, জাস্ট দৃঢ় প্রতিজ্ঞা বারে বার হয়ে আসো, এই জীবন কম্প্রোমাইজ করে ধ্বংস করার জন্য জীবন না, এটা বেকুবি। এই সময় এখন নাই পুতুল, বাংলাদেশ তো বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড এখন সব লিড করতেছে মেয়েরা, আমাদের আশপাশের সমস্ত, সেদিন মায়ানমারে গেলাম, কিছুদিন আগে সিঙ্গাপুর গেলাম, মালয়েশিয়া গেলাম, দে অল আর লিডিং ইন দিস, এনি 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 কর্পোরেট এক্সিকিউটিভস, এনি সেলস পার্সনস, এভরি হোয়ার, শুধু মেয়ে মেয়ে মেয়ে, কিছু অড জব করে এখন ছেলেরা, সব মেয়েদের জয় জয়কার, ওখানে মেয়ে জন্ম না মানে ব্লেসিং, সে অবস্থা এখানে আসতে খুব বেশি দেরি নাই। নারীর যেভাবে ক্ষমতায়ন হচ্ছে, কেউ পেট্রোনাইজ করে নারী ক্ষমতায়ন করছে এটা বলবো না আমি, এমন কোনো পেট্রোনাইজ সরকারি বা বেসরকারি উদ্যোগ হচ্ছে আমি যা বলবো না, নারীরা নিজেদের ক্ষমতাতেই সামনের দিকে এগিয়ে আসতেছে, নিজের যোগ্যতায়, আর পিছনে পিঠ ঠেকতে ঠেকতে এমন একটা জায়গায় আসতেছে, আর পেছনে যাওয়ার জায়গাই তো নাই, তা যাই হবে ভালো কিছু হবে, তাই নারীদের ক্ষমতায়ন হচ্ছে। এটার জন্য যদি সাকসেস কাউকে দেয়া যায়, সেটা অফকোর্স শুধুমাত্র এই নারীদেরকে, যারা আছে অবস্থার মধ্যে, প্লিজ আজকে এই মুহূর্তকালের পর থেকে বের হয়ে আসো ভাই, সামনে দারুণ এক পৃথিবী তোমার জন্য হাতছানি দিয়ে অপেক্ষা করতেছে।
তারপর গুরু আমি একটা সময় ডিসিশন নিলাম যে না, যথেষ্ট,
যথেষ্ট ভাবতে এত বছর সময় নিয়ে নিলে,
10টা বছর গুরু, মানে আমি যখন তাকে ছেড়ে মানে তাকে ছেড়ে দেই,
ওর প্রসঙ্গ রাখো, আমার শব্দ জ্ঞান কন্ট্রোল করা টাফ হয়ে যাচ্ছে, মানে আমার এত সাত আট বছরের ক্যারিয়ার, যত ক্যারিয়ারে যতগুলো ক্যারেক্টারের ঘটনা শুনেছি, মানে মানে
গুরু আমি মানে কি বলবো যে সময় স্বল্পতার কারণে
কেন তুমি নিজে সময় ক্ষেপণ করেছো এত বছর কেন?
ভেবেছিলাম যে গুরু হয়তো বা ঠিক করতে পারবো আমি, কিন্তু একদম শেষে মনে হলো যে না, আমি অযথাই আমার সময় নষ্ট করছি। তারপরে আমি তাকে ডিভোর্স দিলাম। ডিভোর্স দিয়ে আমি সে ওই যেহেতু নোংরা মানুষ, নেশা করে, তারপরে এই যে মানুষকে ব্ল্যাকমেল করে, পুলিশদের যে ব্ল্যাকমেল করে, মানে তাকে আসলে তো হয় না, মানে নিজের সম্মানের
ভয়। আরে ভাই, হি জাস্ট রুলিং উইথ হিজ অ্যাডিকশন, রাইট? ওর অ্যাডিকশনের টাকা প্রয়োজন, পুলিশ কেন প্রেসিডেন্টকে ব্ল্যাকমেল করতো? হি ডাজন্ট কেয়ার।
মানে সে এরকম করতো, মানে তাকে একটু ভয়ই পেতাম, অন্তত আমার মান সম্মানের ভয় পেতাম, যে সে যে কোনো আমাকে এমন বলতো যে গুরু আমি একটু খারাপ ভাষায় বলতে হচ্ছে যে তোরে বেশ্যা প্রমাণ করে আমি পুলিশ দিয়ে।
হ্যাঁ হ্যাঁ, ওর প্রসঙ্গ রাখো। ও তো বললাম যার কাছে মিনিমাম রুচি আছে তাই ওর গায়ে পেশাব করতে ঘেন্না করবে। কার প্রসঙ্গ বারবার তুলতেছো? বড় পবিত্র এই জায়গা, এর এর কথা থাক। আমার শব্দ চয়ন হলো পলট হয়ে যাবে, দেখা যায় অন এয়ার এমন কিছু বলে ফেললাম যে আমার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে তখন প্রবলেম হয়ে যাবে আর কি। So it doesn't matter যে আমরা কার বিষয়ে কথা বলতেছি, but it matter actually যে তুমি এত বছর কেন ওয়েট করেছো।
কি গুরু, এই জন্যই এখন
জীবনের কাছ থেকে তো কম শিখনি জ্ঞান হওয়ার পর থেকে, তোমার এত বছর সময় কেন লাগলো? এটাই হচ্ছে দুঃখের। এটা কি তোমার মা এরকম ভাবে বিয়ে করেছে, তোমার বাবা বহু বিবাহ করেছে, তাই নিজে হাঁটতে চাওনি, তাই হাঁটতে চাওনি বলে কম্প্রোমাইজ করে চলেছো? যে মানুষের মধ্যেই পড়ে না কারো সাথে,
এই কনফিডেন্সটা ছিল যে আমি কখনো তাকে যাই করি না কেন তাকে ছেড়ে যাব না, কারণ
আমার এই কনফিডেন্স। তুমি না, প্লিজ কেউ কাউকে দিও না, কোনো স্বামী স্ত্রীকে, কোনো স্ত্রী স্বামীকে। সবাই বলে যে সবসময় কনফিডেন্স দাও, জান আমি তোমার, তুমি আমার, এই পুতু পুতু কনফিডেন্স দিতে হয় না। এনিথিং ক্যান বি হ্যাপেন এনি টাইম ইফ ইউ আর নট কমিটেড অ্যাবাউট মাই রিলেশনশিপ, এনিথিং। ইফ ইউ আর নট কমিটেড, ডেফিনেটলি এনিথিং ক্যান বি হ্যাপেন। পা ধরে পড়ে থেকে যাব জন্ম জন্মান্তরের জন্য, হু কেয়ার? এই জীবন আমার, আমি সনাতন ধর্মাবলম্বীও না যে বিশ্বাস করব যে জন্মে জন্মে জন্ম নিব। এটা একটা ব্লেসিং ইন লাইফ, এটা নিয়ে এত এক্সপেরিমেন্ট করা ঠিক হয়নি তোমার।
বাচ্চা নিয়ে আমি আসিনি, কারণ জানি বাচ্চা নিয়ে নোংরামি করবে। আমি ভেবেছিলাম যে বাচ্চাটাকে রেখে আসলে বাচ্চাটা রাখতে পারবে না, অ্যাটলিস্ট আমার কাছে দিয়ে যাবে। তারপরে যখন ওই যে ডিভোর্সের যে একটা পিরিয়ড থাকে, সে অনেক ট্রাই করে আমাকে আনার, কিন্তু আর না আসলে ডিভোর্স। আমি অ্যাটলিস্ট এর আগে যখন এসেছি গিয়েছি, ডিভোর্স কখনো চিন্তা করিনি বা দেইনি, এরপরে আমি দিয়েই দিই। তারপরে তার ফেরার কোনো ইয়ে নেই। অনেক সে অনেকবার বলে যে না, ডিভোর্স দিলেও কিছু হয় না, তিন মাসের মধ্যে আসা যায়। আমিও জানি আসা যায়, কিন্তু আমি তো আসার জন্য দেইনি। তখন সে আমাকে বলে যে আমি একদম ঠিক হয়ে যাব, আমি যেখানে জব করতাম সেখানে গিয়ে আমি এখান থেকে লাভ দিব, অমুক করবো, তমুক করবো, অনেক ঢং টং করে আমার কাছে। এখন আমি ঢংই বলবো, কারণ সে এর আগেও তো আমি তাকে অনেক সুযোগ দিয়েছিলাম, সে তো কিছু কাজে লাগায়নি।
এনিওয়ে, আমি আসলে কোর্ট অ্যান্ড কোর্ট, আমি আমার নিজের অবস্থানটা ক্লিয়ার করি যে তুমি যা বলেছো, যেহেতু আমরা এখানে এই অনুষ্ঠানটি এভাবেই করি যে দুই পক্ষকে কথা বলবার সুযোগ করে দিই, যাকে নিয়ে উদ্দেশ্য করে কথাগুলো তুমি বলতেছো, সে যদি কথা কখনো বলতে চায়, অফকোর্স হি ওয়েলকাম ইন আওয়ার স্টুডিও, হি ক্যান সে এনিথিং ইন হিজ ফেভার, বলতেই পারে সে। আর তোমার কথা আমি, আমি যে কথাগুলো নিজে বলেছি সেটি তোমার কথার উপর ভিত্তি করে, তোমার কথাগুলো সত্য ধরে নিয়ে। বাট তোমার মধ্যে, কথার মধ্যে যদি কোনো ফাঁক থেকে থাকে, মিথ্যাচারিতা থেকে থাকে, সেটা ইটস ইওর রেসপন্সিবিলিটি। বাট তোমার কথার প্রেক্ষিতেই ওই ক্যারেক্টারটা সম্বন্ধে আমি এই উক্তিগুলো করছি, এবং ফার্দার হয়তো আরো উক্তি বের হয়ে আসবে আমার মুখ থেকে। বাট যাকে নিয়ে কথা বলা হচ্ছে, সে যদি কখনো আগ্রহী হয়, সে চাইলেই কিন্তু আমাদের স্টুডিওতে আসতে পারে, এবং তার প্রেক্ষিতে সে কথা বলতেই পারে।
তারপর গুরু,
একদম শেষের দিকে চলে এসেছি, প্রায় শেষের দিকে।
এভাবে সে তারপরে তার
বর্তমানে আসি, তার ব্যাপার থাক, আর রুচি হচ্ছে না, বর্তমানে আসি।
চলে যায় বলতে, আমি যেখানে জব করি, যে আমার মানে সিনিয়র বা আমার, আমি যার আন্ডারে ছিলাম তার সাথে আমার মানে এক প্রকার এই যে কথা আদান প্রদান, মানে আমি আমার কষ্টের কথা বলতে থাকি, সে আমাকে বোঝায় যে মানে আমার এই ডিভোর্সের আগে যে এই রকম সংসার তো তুমি মানে করলে তুমি বিপদে পড়বা, তোমার বাচ্চাকে তোমাকে ধরে নিয়ে যাবে, তোমার বাচ্চাটা এতিম হয়ে যাবে, পুলিশ ধরবে, এরকম করে বোঝাতো।
সুখের স্বাদ কি পাইছো কখনো? নাকি তোমার ফার্স্ট ফেজ হচ্ছে মানুষের দারে দারে মানুষ হওয়া, তাই তো? শৈশব এবং কৈশোর, কৈশোরের একটা পোর্শন যেভাবে গেছে, আবার কৈশোর থেকে যৌবন অবধি, যৌবনে তো যাওয়ার সময় পাইলা না, কৈশোর থেকে যৌবন অবধি যে সময়টা সেটা তো গেছে ওই ছেলের হাতের মার খেতে গেছে। মানে এমন কোন ইনস্ট্রুমেন্ট নাই যে সে ব্যবহার করতে বাদ রেখেছে, বেল্ট, জুতা, জুতার ফিতা, হাতুড়ি, অমক সমক কিছু বাদ রাখেনি, এমন কোন ভাষা নাই যেটা শব্দ চয়ন করতে সে বাদ রেখেছে, মানে কান আর শরীর সমস্ত রকম অত্যাচার থেকে রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে তোমার আপাতত অবস্থা। সুখের দেখা কি পাইছো কখনো?
মানে এখন গুরু আরেকটু কথা আছে আমার, সেইটুকু বলি, ওইটুকু আমি সংক্ষেপেই বলবো।
বলি সুখের দেখা কি পাইছো?
আমি গুরু এখন বল যেটা
আমি নিতে পারতেছি না, আমরা সুখের দেখা কি পাইছো কখনো?
আমি যদি বলি
সুখ বলতে কি বোঝায় যা কি জানো?
হ্যাঁ, আমি এতক্ষণ যে কষ্টগুলো বলেছি না, এই কষ্টগুলো কিছু না, এখন যেই কথা বলবো আমি।
তাহলে তো থার্ড পর্বে যাবে প্রোগ্রাম, আগে বলতা, এটা তৃতীয় পর্বে নিতে হবে দেখি।
মানে এই জন্যই বলছিলাম আমি যে অনেক কিছু আমি ছোটবেলার অনেক কিছু রেখে এসেছি, এই যে 10 বছরের লাইফ এত ছোট না গুরু, মানে কষ্টের জীবন ছোট হয় না, সেখানে 10 বছরের কষ্ট তো ছোট হওয়ার কোনো কারণ নাই। আমি আমি জানি সময় স্বল্পতা, আমি এই জন্য সংক্ষেপেই বলবো, আমি বলবো যে এই 10 বছর পরে মানে আমি ঠিক আছে স্বাধীন হতে চেয়েছিলাম, আবার আবার ভেবেছি যে আবার স্বাধীন হয়েছে, বাচ্চাটা কিন্তু আমার কাছে নেই, সে রেখে দিয়েছে, সে ভেবেছে যে আমি বাচ্চার টানে যাব, আর আমি ভেবেছি সে রাখতে না পেরে আমাকে দিয়ে যাবে। তখন আমি জব করছি, আমার যে সিনিয়র ছিলেন তার সাথে আমার এরকম কথা আদান প্রদান হয়, একটা সময় তার সাথে আমার মেন্টালি একটা অ্যাটাচমেন্ট হয়, সে ম্যারিড ছিল, মেন্টালি অ্যাটাচমেন্ট হওয়ার পরে মানে সে আমার সাথে দুঃখ শেয়ার করতো, আমি তার সাথে দুঃখ শেয়ার করতাম, সে বলতো যে সে তার যেমন মানে তার জীবনসঙ্গী চেয়েছিল সেরকম জীবনসঙ্গী পায়নি, মানে এক সময় সে বলে যে আমার মধ্যে সে সেই গুণগুলো দেখতে পায়। এখন গুরু এই এইভাবে আমি হয়তো বলছি, কিন্তু তখনকার মোমেন্টগুলো এমন ছিল যে যে ভালোবাসাটা আসলে আমি সার্চ করছিলাম, মানে আমার মনে হয়েছে যে সেই ভালোবাসাটা আমি পাচ্ছি, কিন্তু 10 বছরের তিক্ত অভিজ্ঞতায় আমাকে সাহস দেয়নি যে আমি সংসার করব। যেহেতু আমি সংসার করব না, আমার বাচ্চাটাকে আমি সবসময় ভাবতাম কি যে আমার বাচ্চাটাকে নিয়ে আমি যদি নতুন কোনো সংসারে যাই আমার বাচ্চাটাকে ভালো চোখে দেখবে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যখন মানে আমি সংসার কন্টিনিউ করব, আমার বাচ্চাটা তখন তার যে প্রাপ্য অধিকার সেটা তো পাবেই না, বরঞ্চ টর্চার পাবে, এর চেয়ে আমি আর সংসারই করব না। সংসার যখন এই যে মানে আমার এই জন্য এই চিন্তা ছিল না যে সে ম্যারিড, তার সাথে যে আমি ইমোশনাল মানে অ্যাটাচড হচ্ছি, আমার কোনো এই জন্য ইয়ে ছিল না যে আমি তো তাকে বিয়েই করব না, আর আমি জীবনে বিয়েই করব না কখনো। তারপরে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়, ভালো সম্পর্কটা অনেক দিন কাটে, 1.5 বছরের মতো কাটে, মানে বলতে গেলে এই 1.5 বছরটাই আমার জীবনের সবচেয়ে সুখের সময় ছিল আমার পুরো মানে এখন পর্যন্ত। একটা সময় যখন আমি তার উপর ডিপেন্ড হয়ে যাই, ডিপেন্ড হওয়ার পরে আমি তখন মনে হয় যে আমি তো তাকে নিয়েই সারা জীবন থাকতে চাই, সে করুক তার সংসার, সমস্যা নাই, আমি তাকে নিয়ে সারা জীবন মানসিকভাবে থাকতে চাই। তো এই মানসিকভাবে থাকাটারই নাম কি? আমি আমার বিবেককে প্রশ্ন করি, ওই যে একটাই প্রবলেম আমার ব্যাকগ্রাউন্ডে সমস্যা, এই জন্য ভাবি যে মানুষ আমাকে তো খারাপ বলবে, আমার বাচ্চাটা বড় হয়ে বলবে যে তোমার মা খারাপ ছিল, তুমিও তো এরকমই, যে লোকটার সাথে তুমি আসো বা যে লোকটাকে ভালোবাসি বলতেছো সেই লোকটার সাথে তোমার সম্পর্ক কি? আমি তখন তাকে বললাম যে আমি আপনার লাইফে ইন্টারফেয়ার করব না, আপনি জাস্ট আমাকে শুধু বিয়ে করেন, আমি আমার মতোই আমার বাচ্চাটাকে নিয়ে থাকবো, আমি চাই নাই যে আরেকটা আনম্যারিড লোক বা কোনো লোকের জীবনে যে আমার বাচ্চাটাকে নিয়ে উঠি তার ঘাড়ে আমার বাচ্চাটা উঠাই দেই, যে এখন আর পালেন আমার বাচ্চা। আমি আর্ন করব, আমি যতটুকু পারি আমার বাচ্চাটাকে আমি ওইভাবেই লালন পালন করব। আমি শুধু পবিত্রতাটা বা আমি একটা নাম চাইছিলাম যে লুকায় থাকবো আমি, সমস্যা নাই। যখন এরকম করি মানে এরকম তাকে বলা হয় তখন সে আমাকে মানে তখন হয়তো বা তার মনে হলো যে না এটা সম্ভব না, সে আমাকে ওই অবস্থায় রেখে সে চলে যায়। সে চলে যায় বলতে আমার সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে এবং তার ওয়াইফকেও সে আমাদের মানে ব্যাপারটা জানিয়ে সে সারেন্ডার করে যে এরকম হয়েছিল, এখন আর আমি এই সম্পর্ক কন্টিনিউ করব না। গুরু, ওই আড়াই মাস আমি তার মানে তাকে যে কিভাবে খুঁজি মানে এটা আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে আমি দিনের পর দিন এমন কোনো মানুষ নাই যাকে আমি ধরি নাই তার সাথে দুইটা মিনিট কথা বলার জন্য। আমি তাকে একটাবার দেখার জন্য 4-5 ঘন্টা তার অফিসের সামনে অপেক্ষা করতাম, মানে সে যেই রাস্তাটা দিয়ে যাবে সেই রাস্তার মধ্যে অপেক্ষা করতাম। কিন্তু মানে এমন অবস্থা হতো তার ওয়াইফ তাকে অফিসে নিয়ে আসতো, আবার অফিস থেকে তার ওয়াইফ তাকে নিয়ে যেত, যেহেতু এইভাবে জানাজানি হয়। অনেক চেষ্টা করার মানে চেষ্টা করেছি, এমন এমন সব আজে বাজে আমার কথা শুনতে হয়েছে, এমন মানুষ আমাকে বলেছে আমি তাকে আচ্ছা ঠিক আছে তার সাথে কথা বলবেন কিন্তু আমার সাথে তাহলে আমাকে কি দিবেন, মানে নোংরা একটা প্রস্তাব দেওয়া। যাই হোক, এইভাবে করে সে চলে যায় আর এখন আমি আমার বাচ্চাটাকে নিয়ে এভাবেই আসি। আমি ফুল টাইম জব করতে পারি না আমার বাচ্চাটাকে, যেহেতু ছেলে বাচ্চা ওকে টেক কেয়ার করতে হয়। আমি ছোটখাটো মানে টিউশনি করি বা এরকম ছোট ছোট একটা জব করছি। বাচ্চার বয়স দশ বছর। আমি ওখানে বিয়ে হওয়ার 5 বছর পরে আমার বাবু হয়, এখন বলতে গেলে যে তাহলে 15 বছর হতো ওই সম্পর্কের বয়স। বাচ্চার বয়স 10 বছর, এই 17 তারিখে 10 বছর পূর্ণ হবে।
আর যে সম্পর্কে ফাইনালি জড়িয়েছো তার সাথে কোনো রকম কোনো যোগাযোগ তোমার নাই?
না গুরু, মানে কি বলবো যে সম্পর্কে, তার সাথে
কি বৈবাহিক সম্পর্কে জড়িয়েছিলে?
না 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 গুরু,
যখনই এই সম্পর্কের কথা বললে তখনই তার চলে যাওয়া।
হ্যাঁ, তখনই তার চলে যাওয়া। তা সে সামাজিকভাবে বেশ প্রতিষ্ঠিত, বেশ নামকরা একজন, এই জন্য আমি তার নামটাও বলছি না। তার ভয় ছিল তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে। আমি তাকে বলেছিলাম যে আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু আমি যেভাবে আছি সেভাবেই থাকবো। সত্যি গুরু, আমার সংসার করার ইচ্ছা নেই, এখনো নেই, কখনো নেই। সংসার আমি আর করব না, কারোর জন্য রান্না করব শেষ আমাকে গালি দিয়ে লাথি দিবে, সংসার করার ইচ্ছা আমার। আমি এখন পর্যন্ত সম্মান খুঁজি খালি, আমি নিজে নিজের কাছে সম্মানিত আমি জানি, তারপর আমি শুধু সম্মান খুঁজি যে আমাকে যাতে আঙ্গুল তুলে কেউ কিছু বলতে না পারে, আমি এমন কোনো কাজ করব যাতে না করি, নিজের ভুল করে যাতে কিছু না করি, মানুষ যাতে আমাকে কিছু বলতে না পারে।
তোর বয়স একটি মেয়ে, তোর বন্ধু হতে পারত, ওকে দেখছি তোকেও দেখতেছি, মনে হচ্ছে কেন জানি যে সমসাময়িক দুইজন একসাথে বড় হয়েছে, একসাথে স্বপ্ন দেখতে শুরু করেছে। তুই একজন মেয়ে যাকে আমি চিনি ব্যক্তিগতভাবে, যে তার মা কি এক্সট্রিম লেভেলের কেয়ারিং তোর প্রশ্নে। তোর বাবাকে দেখার সুযোগ বা সৌভাগ্য আমার হয়নি, বাট তোর মাকে তো আমি বেশ কয়েকবার দেখেছি, কত যত্ন আত্মীয়তে বড় করেছেন তিনি তোকে। আমি আরিফকে চিনি, তোর ভালোবাসার মানুষ, যার সাথে প্রেম করেছিস, বিয়ে হয়েছে তোর। আরিফ আমার রেজিডেন্সিয়াল মডেল, আমার কলেজ, সেই কলেজেরই ছোট ভাই, তাকে দেখি কিভাবে তোর জন্য অপেক্ষায় থাকে। তুই যখন বাড়ি ফিরিস, রাত যত হোক বড়ই বেশি হোক না কেন, তখনও হাস্যোজ্জ্বল মুখে ভাই কেমন আছেন, বা তোকে নামিয়ে নিয়ে যাওয়া, তোর সন্তান এখন আনফর্চুনেট আমি এখনো সামনাসামনি দেখার সুযোগ হয়নি, বাট ফেসবুকে বড় হতে দেখছি তোদের তিনজনের ছবি, কত কমপ্লিট একটা পিকচার। এবং ঠিক তোর বয়সে আরেকটি মেয়ে তোরই অপোজিটে বসে গত দুই সপ্তাহ ধরে যে জীবনের কথাগুলো বলল। মেঘলা, এরকম কি কোনো ব্যাপার ছিল তোদের? কি মনে পড়ে কোনো পূর্বজন্ম ছিল কিনা যেখানে তোরা দ্বারা দুইজন ভালো কোনো কিছু করেছিলি যে কারণে তোর জীবনে এই এই ঘটনাগুলো ঘটেছে, এই ভাগ তোর ভাগ্যে এইসব লাইফগুলো জুটেছে, আর এই মেয়েটি একেবারে কুলাঙ্গারের মতো রাস্তা রাস্তায় ভাবে বাড়ি খেয়েছে। যদি তা না হয়ে থাকতো, তা না যদি হয়ে থাকে, তাহলে তো যে কোনো সময় এই ঘটনাগুলো রিভার্স হতে পারতো, রাইট? এই জায়গায় তুই থাকতে পারতি, তোর জায়গায় সে থাকতে পারতো। একটুমাত্র স্নেহের স্নেহাশিস পাবার জন্য, একটু ভালোবাসা পাবার জন্য, মানুষের চোখে তার জন্য সম্মান সেটা পাবার জন্য কি পরিমাণ লালায়িত হয়ে গেছে, যে কারণে হয়তো ভুলও হয়ে গেছে। বয়স অনেক সময় পারমিট করেনি, যে কারণে সিদ্ধান্ত নিতে ভুল হয়েছে। স্নেহ পাবার জন্য বহুক্ষের মতো থেকেছে, যে কারণে হয়তো ভুল জায়গায় পা দিয়ে ফেলেছে। মানুষের চোখে শ্রদ্ধা পাওয়ার জন্য পাগল হয়েছে, সে কারণে হয়তো ভুল সিদ্ধান্তের ফাঁদে পা পড়ে গেছে। আলটিমেট রেজাল্ট হচ্ছে শুধুই কষ্ট, কষ্ট আর কষ্ট। একটা মানুষের জীবনে কি কি হতে পারে তার সঠিক উদাহরণ, মানে কষ্টের দিক দিয়ে যদি বলতে হয় তাহলে এই মেয়েটিকে দেখতে হয়। তুই কিছু বলতো, কেমন ফিল করতেছিস? দুইজন মেয়ে দুই পাশে বসা আমার, মাঝে আমি এত সাম কথা বলতেছি স্টুডিওতে, তোর বয়সী একজন মেয়ে, তোর সাথেই বেড়ে ওঠা, এ তোর ভালো কাছের বন্ধু হতে পারতো। হেন কোনো ঘটনা নাই, কষ্টের এমন কোনো রং নাই যে রংটা চাক্ষুষ করার সুযোগও হয়নি। সান্ত্বনাতে কি বলা উচিত, এর প্রেক্ষিতে কি বলা উচিত আমার জানা নাই। এ দায়িত্ব যদি তোকেই আমি শিফট করি যে কিছু বল, বন্ধু বলেই সম্বোধন করে কিছু বল, বা কি বলা উচিত, হাউ শুড আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন লাইক দিস, যে একটা মানুষের জীবনে এতগুলো ঘটনা, এতগুলো কাহিনী, এতগুলো উত্থান পতন, এত কিছু ঘটে যাওয়া। ভুল যে তার জীবনে ছিল না তা তো একবার আমি বলিনি, অবশ্যই ভুল ছিল, কিন্তু ভুলগুলো ঘটার যথেষ্ট বেশি কারণও ছিল। একটা মানুষ যখন বুভুক্ষের মতো হয়ে থাকে একটু ভালোবাসা পাওয়ার নেশায়, তখন ওই ভালোবাসা যখন হাতছানি দিয়ে ডাকে ছুটতে থাকে সেখানে, এটাই মানুষের স্বভাব। আর তার মধ্যে যদি বয়স কম থাকে তাহলে তো ভুল হওয়াটা একেবারেই সহজ একটি বিষয়। কিছু বল, বন্ধু সম্বোধন করে হলেও কিছু বল।
পুতুল, যে লাইফটার কথা তুমি বললে গত সপ্তাহে এই সপ্তাহে, সেই লাইফটা আসলে তুমি ডিজার্ভ করো না। তোমার কথার মধ্যে যে ম্যাচিউরিটি, তুমি এত সুইট, গুরু লাস্ট উইকে খুব দুষ্টুমি করছিলেন, তুমি এত মিষ্টি কেন? তুমি এত মিষ্টি, তোমার বাচ্চাটার ছবি আমাকে দেখিয়েছে, সে এত মিষ্টি। আমি আমি আসলে গুরুর মতো অত সুন্দর করে তো গুছিয়ে এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব না। আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। গুরু হয়তো আমাকে, মানে বন্ধুরা হয়তো আমার কথা শুনে ফিল করতে পারেন যে আমার ভিতর দিয়ে কি যাচ্ছে, আর গুরু হয়তো আমাকে সামনে দেখে বুঝতে পারছেন।
অফকোর্স, আই অ্যাম, সেই কারণেই বললাম তোকে, বন্ধুর মতো করে হলেও সে বন্ধুত্ব পরায়ণ হাতটা, সেই স্নেহাশিসটা পাশে রেখে ওর সাথে কথা বল, এবং তোরা দুইজন একটু কথা বল। আমার কাছে মনে হচ্ছে বয়সের কারণে তোদের অ্যাটিটিউডের জন্য একই রকম লাগতেছে দুজনকে দেখতে, মনে হচ্ছে যে তোরা সহজে কানেক্ট করতে পারবি পরস্পরের সাথে, এই জন্য আমি কথাগুলো বলতে বলছি, একটু কথা বল।
পুতুল, জি, আমার বন্ধু হবে, আসলে কি বলবো বুঝতে পারছি না।
পরিস্থিতি যদি তাই হয় মেঘলা, যদি সত্যি সবাই আমরা কথা বলার মতো অবস্থাতে না থাকি,
সতীত যদি সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যায়, সিচুয়েশন কে সময়ের উপরে ছেড়ে দিন, জাস্ট ডোন্ট লুক বিহাইন্ড, যে গেছে সে গেছে, কারো জন্য একটা সেকেন্ড সময় আর নষ্ট করবার কোনো সুযোগ নেই, কারো কথা ভেবে একটা ফোঁটা চোখের পানি ফেলবার কোনো প্রয়োজন নেই, কোনো ঘটনার কথা চিন্তা করে সামান্যতম রিগ্রেট করবার কোনো কারণ নাই, কে জন্ম দিয়েছিল, কে তার ভালো লাগা খুঁজে পাওয়ার জন্য কার হাত ধরে ঘুরেছে, কার হাত ধরে চলে গেছে, সেসব ভেবে নিজেকে এলোমেলো করবার কোনো সময় নাই। দশটা বছর যে নোংরা জীবনের অভিশপ্ত জীবনের স্বাদ আস্বাদন করতে হয়েছে, সেই জীবনের কথা ভেবে সামান্যতম সময় নষ্ট করবার কোনো কারণ নেই। কোনো একজন ব্যক্তি বিশেষ স্বপ্নের হাতছানি দিয়ে আবার হারিয়ে গেছে নিজের স্বার্থের কথা চিন্তা করে তার পিছুটানে নিজেকে ধ্বংস করে দেওয়ার কোনো মানে হয় না। মানে শুধু একটা কথাই হয়, পৃথিবীতে একটা এবং একমাত্র কথাই সত্য, পুতুল আর পুতুলের দশ বছরের সন্তান, এর চাইতে সত্যের আর কিছু নাই। সমস্ত কিছুর বিনিময়ে পুতুল, এত কষ্ট, এত দুঃখ, এত 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 কিছু ঘটে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন, আমি এখনো বিশ্বাস করি পুতুল খোদার তাহলে অবশ্যই পক্ষপাতদুষ্ট না, খোদার মধ্যে সত্যি পক্ষপাতিত্ব বলে কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো কিছু লিখে রাখে তোমাদের মা ছেলের কপালে, কোনো একটা দিন যদি সত্যি এরকম কোনো মুহূর্ত আসে যেদিন তোমরা তোমাদের সফলতাকে সেলিব্রেট করছো, মায়ের জন্য সন্তান অথবা সন্তানের জন্য মা কোনো বড় সফলতাকে সেলিব্রেট করছে, সেই দিন আমার তো মনে হয় যে খুব বেশি হয়তো দূরে না যদি তোমরা লেগে থাকতে পারো। বাট কারো হাতছানিতে আর নতুন করে আর হাতছানিতে আহ্বান সাড়া দেওয়ার কোনো প্রয়োজন না। তোমাদের চোখের পানি মুছবার জন্য তোমার এই সন্তান তোমার জন্য আগাম বার্তা নিয়ে বড় হচ্ছে পুতুল, তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য তুমি বড় হচ্ছে অনেক শক্ত ভাবে, অনেক ম্যাচিউর ভাবে, সমস্ত রকমের এক্সপিরিয়েন্স নিয়ে, কোন রকমের আর কোনো পিছু টান নাই পুতুল, এখন শুধুই সামনের দিকে এগিয়ে চলার সময়, পৃথিবীতে আর খারাপ হওয়ার কিছু নাই, পৃথিবীতে আর কষ্ট পাওয়ার কিছু নাই, পৃথিবীতে হারানোর আর কোনো ভয় নাই, এখন যা হবে অবশ্যই ভালো কিছু হবে, কারণ খারাপ হওয়ার জন্য বাকি তো কিছু নাই আর, এবং এই সফলতা তৈরি হবে মা আর সন্তানের। আমার তো দৃঢ় বিশ্বাস মেঘা, তোর এই বন্ধু আর তোকে নিয়ে আজ কাঁদতেছিস, বাষ্পরুদ্ধ হচ্ছে তোর কণ্ঠস্বর, কোনোভাবেই কথা বের হচ্ছে না, কিন্তু তোদের দুইজনকে নিয়ে হয়তো আমি একদিন সেলিব্রেশনের গল্প এইখানে বসে থেকেই করব, হয়তো ওর ছেলে সফলতা অথবা পুতুলের সামনের দিকে এগিয়ে যাওয়া, আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো পুতুল, বিশ্বাস কর অবশ্যই থাকবো। যে প্রতিষ্ঠিত লোকের কথা বললে না, যারা পুরো সিনেমা তো দেখাতে আসে না, সামান্য সময়ের জন্য ট্রেলার দেখাতে আসে মানুষের জীবন, আর ওই সময়ের মাস মুহূর্তটাকে নিয়ে যায় ভ্রমরের মতো, সেই মানুষগুলো কেমন কষ্ট পায় তোমাদের বড় হওয়া দেখে, এটা দেখবার আমার বড় ইচ্ছা, যদি সম্ভব হয় পুতুল সেই দিনটা আমাদেরকে উপহার দিই।
গুরু আমার ছেলেটার সাথে একটু কথা বলবেন আপনি
প্লিজ। প্লিজ কি নাম তার?
নিঃশ্বাস।
নিঃশ্বাস কি বলেছ? নিঃশ্বাস একটু ফোনে এদিকে কথা বলো আমাকে নিঃশ্বাসের সাথে।
আমি কিছু টেক্সট পড়ছি, আমার সাথে আছে এই মুহূর্তে ঐশী। আব্বু এই যে গুরুর সাথে কথা বলো বাবা।
হ্যালো বাবজান। ভালো ছিলাম বাবজান, কেমন আছো?
ভালো আছি, আপনি কেমন আছেন?
হ্যাঁ আমি ভালো আছি বাবজান। আমি তোমার মাকে তোমার কথা বলছিলাম এবং আমাদের স্বপ্নের কথা বলছিলাম, যে সেই দিন খুব বেশি দূরে নাই, আমাদেরকে আর নতুন করে আর কষ্ট পেতে হবে না, আর কখনো চোখের পানি ফেলতে হবে না, কখনো কেউ আমাদের গায়ে হাত তুলতে পারবে না, কেউ কখনো আমাদের উপরে অত্যাচার করতে পারবে না, সেই দিন খুব বেশি দূরে নাই বাবজান। তুমি তো সকলের নিঃশ্বাস হয়ে
তুমি, মা অনেক বড় হবে বাচ্চা। পারবে না বাপ? তোমার কিন্তু দুর্বল হলে চলবে না, কারণ তোমাকে সবল হতে হবে, তোমার মনের জোর অনেক থাকতে হবে। চোখ দিয়ে কখনো পানি ফেলবে না, রাইট? কখনো চোখ দিয়ে পানি ফেলবে না, যত কষ্টই হোক। চোখের পানি যেন চোখের মধ্যে শুকিয়ে যায়, একটা ফোঁটাও যেন গাল দিয়ে নেমে না আসে। ঠিক আছে বাবজান? পড়ালেখা ভালো করে করতে হবে, একটা সময় তোমার নষ্ট করার কোনো সুযোগ নেই। তোমার মা বড় বেশি অবাকা মা, ছোটবেলা থেকে বহুত কষ্ট করতে হয়েছে মেয়েটিকে। তুমি কি জানো বাবা, যখন তোমার মায়ের বয়স মাত্র 4 কি 5, তখন 13 কলসি 14 কলসি পানি তুলতে হতো হাউসে, না হলে তোমার মাকে খাবার দিতে তো দিত না তার মাই। এভাবে কষ্ট করতে করতে আজকের দিন পর্যন্ত এসেছে, শুধু সেই আশায় যে তার নিঃশ্বাস একদিন নিঃশ্বাস হয়ে সারা জীবনের ভালো লাগা নিয়ে এসে দিবে। অবশ্যই তুমি পারবে, তাই না বাবা? আজ সমগ্র পৃথিবীর মানুষ তোমাদের কথা শুনেছে, তোমাদের মায়ের, তোমার মায়ের কথা, তোমার কথা শুনেছে, সবাই তোমাদের জন্য দোয়া করতেছে, স্রষ্টা উপর থেকে দেখতেছেন। সবকিছু বিনিময়, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে নিঃশ্বাস, কিছু বলো বাবা। হ্যাঁ বলো। বলো কিন্তু আমি বলেছি, কিন্তু কান্না সুখ, কান্না সুখ, গলা হয়তো বন্ধ হয়ে আসবে, কান্নায় বুক ফেটে যাবে, কিন্তু চোখ দিয়ে যেন এক ফোঁটা পানি না বের হয়ে আসে, চোখের পানি যেন চোখেই শুকিয়ে যায়। এই চোখের পানি তোমাকে দুর্বল করে দিবে বাবা, তোমাকে অনেক শক্ত হতে হবে, রাইট? বহুত দূর তোমাকে যেতে হবে, আর যদি পারো আর একটা তো কষ্ট করো, বহুত কান্না করেছে তোমার মা, তাকে যেন নতুন করে কানতে না হয় বাবা। ঠিক আছে, ভালো থেকো, ভালো থেকো, মায়ের সাথে কথা বলো।
হ্যালো।
হ্যাঁ
হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ
কণ্ঠটা কি ওর মতোই ছোট ছোট করে কথা বলে। ঠিক আছে মা, ওকে মা, অসম্ভব কথা শুনে নাকি, কোনো কথার অবাধ্য হয় না? না
অনেক কথা শুনে, অনেক লক্ষ্মী ছেলে, অনেক সহ্য ক্ষমতা, ওকে আমি সব বোঝাই, এই 10 বছরের বাচ্চাকে আমি সব বোঝাই। এখন আমি আমার বোন আর ওই যে আমার সেকেন্ড মা, যে আমাকে টর্চার করতো ছোটবেলা, আমি তাদের সাথে থাকি। মানে
ও ফিরে এসেছে মহিলা, এখন কি করে?
এখন কিছু করে না, এই যে কিছুদিন আগে সে স্ট্রোক করলো,
মানে এখন আর ওগুলো তো ব্যাপার স্যাপার নাই।
না ওগুলো ব্যাপার স্যাপার নাই, কিন্তু আছে, এখনো গালাগালি করে, এখনো আমি টিউশনি করি, আমাকে আজে বাজে কথা বলে, আমি
যা করে পাত্তা দেয় না, ও তো এখন
পাত্তা দেয় না, সেটাই
জড় পদার্থ করে পাত্তা দেয়। আমার বোন, তোমার বোনের সাথে আন্ডারস্ট্যান্ডটা যেন ঠিক থাকে,
অনেক ভালো গুরু, আমার বোন এতটুকু
থাকলেই হবে
পৃথিবীতে, কি বলবো গুরু, আমার বোন
একটাই, তোমার একটাই, তোমার এটা প্রথম থেকেই ছিল,
আল্লাহ আল্লাহই একটা জিনিসই দিয়েছে,
ব্যালেন্স তো কোনো না কোনো ভাবে তিনি করেনই আসলে।
মানে কি বলবো গুরু, যে আপন মনে মনে হয় এত ভালো হয় না,
আল্লাহ তুমি ব্যালেন্স করে দেয়। এবং দেখলা তোমার বাচ্চার কথা শুনে, তোমার তো সন্তান, তোমার তো মনে হবে উই আর সো টাচড মেঘলা, কথা তো কত ছোট ছোট করে কথা বলে, কত টোনালিটিটা দেখছিস,
খুব অবিডিয়েন্ট।
হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে মা, ইট সাউন্ডস রিয়েলি প্রিটি গুড, আর কি চাই পুতুল, একে যদি ঠিকভাবে কোর্স আয়ান, আর লাগে নাকি কিছু, বাদ দাও জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করা, কারো ভালো লাগারও দরকার নাই, মন্দ লাগারও দরকার নাই, সবাই গোটা দুনিয়া থাকুক তাদের ভালো লাগা নিয়ে। আর আজকে বলেছো না তোমার দুঃখ কষ্টের গল্প প্রাণ ভরে 2 সপ্তাহ ধরে, কাউকে আর বলো না।
না আমি আর কাউকে, আমি কাউকে বলি না তো,
আমি শুধু শুধু তোমাকে না, সেই সাথে আমি সবাইকে জানিয়ে রাখি, ভাইরা আমার, বোনেরা আমার, যদি গল্প বলার দরকার থাকে, যে ভালোবাসা বাংলাদেশ স্টুডিও আছে, চলে এসো গল্প বলো, তোমাদের দুর্বলতার কথা, কষ্টের কথা, দুঃখের কথা কাউরে বলো না। এখন এই দুঃখের কথা, কষ্টের কথার হাত ধরে দেখি মানুষ ঢুকে ঢুকে একটা ক্ষতি করে যায়।
সেটাই গুরু,
কেউ তো কাউকে আপন করতে পারে না, ওই হাত ওই 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 পথ ধরেই ঢুকে।
এর মধ্যেই আমার এই 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 যে কথাটা বললেন
আমার
ওই গয়না বিক্রি করা টাকাটা আমি একজনকে এই আমার দুঃখের কথা শুনে নেয় নিয়ে সে চলে যায়। আর
ওই টাকাটাও গেছে?
হ্যাঁ ওটাও গেছে।
তুমি আর এক্সপেরিমেন্ট করো না জীবনে।
মানে সে আমাকে বোন বলছে, বোন বলে
ভাই আমার, আমি বুঝি তোমার জীবনে কষ্ট দুঃখ এত বেশি এসেছে যে বারে বারে মানুষের কাছে স্নেহ পাবার নেশায় ছুটে ছুটে যাও আর
অপদস্থ।
আর না আর না আর না, এই যে আমি এতে সামনে একটু আগে বাবা বাবা করলাম খবরদার, হ্যাঁ বুঝো, এরকম কাউকে আর নতুন করে ভরসা করার দরকার নাই, লাইফ নিয়ে আর এক্সপেরিমেন্টালের প্রয়োজনই নাই। স্নেহ ভালোবাসা সবকিছু তোমার ছেলের কাছে আর তোমার সমস্ত কিছু তোমার কাছে, দ্যাটস ইট, এর বাইরে কিছু প্রয়োজন নাই। বাতাস পর্যন্ত যেন ঢুকতে না পারে তোমাদের রিলেশনশিপের ভিতরে। এবং আমি রিকোয়েস্ট করব, আজকের পৃথিবী এত বেশি অস্থির, এত নোংরা দিকে চলে যাচ্ছে আমাদের মন মানসিকতা, একজনকে পেটাচ্ছে মারার জন্য আর একজন সেলফি তুলতেছে, এইটা ডিড ইউ সি ইট?
হ্যাঁ, মানে এত জঘন্য,
কত নোংরা আমাদের মন মানসিকতা সেই পৃথিবীতে। প্লিজ দয়া করে কেউ কারো নিজের খামিয়া, নিজের অসম্পূর্ণতা, নিজের কষ্টের কথা কাউকে বলেন না। সেই পথ ধরেই কিন্তু আপনাকে যাবে রেপ করতে, রেপ করবে আপনার মানসিকতাকে, রেপ করবে আপনার শরীরকে, রেপ করবে আপনার মনকে। সো এই সুযোগটা কাউকে দিয়েন না, বলতেই যদি চান চলে আসেন আমার স্টুডিওতে, ডাজন্ট ম্যাটার। ভালো থাকুক সবাই, জীবনটাকে বড় করে বাঁচুক সবাই। অনুষ্ঠান অলরেডি 16 মিনিট পার করে ফেলেছি, দুই দুইবার আসলে স্টুডিওতে, গত 8 বছরে বললাম দিস দ্য ফার্স্ট টাইম ইট হ্যাপেন হিয়ার। অনেক ভালো থাকো পুতুল, সেই মিষ্টি মেয়েটা অনেক ভালো থাকো। এই মিষ্টি মেয়েটা মিষ্টি মিষ্টি বললাম, এই মুখটার মধ্যে কত মায়া, কিন্তু সেই মুখটা যেন তৈরি হয়েছে এখন এতক্ষণ ধরে দেখতেছিলাম চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ার জন্য। আর না, বহুত হয়েছে, যে কোনো পরিস্থিতিতে হাসতে শেখা, ভালো থাকার চেষ্টা করা, আর কিছুই দরকার নেই। আর নিঃশ্বাসের জন্য নিঃশ্বাস চালিয়ে যাওয়া, নিঃশ্বাস, বাবা মার ভালো থাকো, জীবনটাকে অনেক বড় করে বাঁচো, সবাইকে নিয়ে তোমার জন্য দোয়া করতেছি আমি। বিদায় নিচ্ছি মেঘলা, সবার জন্য অনেক অনেক প্রার্থনা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগে না, প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
যাবার সময় হয়েছে, চলে যাচ্ছি, যেতে যেতে আবারও যে জিনিসগুলো বলবো সেটা হচ্ছে আমাদের ফেসবুকে যে ফ্যান পেজ আছে তার লিঙ্কটি হচ্ছে www.facebook.com/90.4ঢাকা FM। সো এইখানটিতে আপনি এসে লাইক করবেন এবং এবং দেখবেন যে পেজে লাইকিং এর পরিমাণ হচ্ছে 89,000+, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো বন্ধু সেখান থেকে লাইক করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, সেটি আশা করছি। এবং এবং আমাদের যে আজকে ভালোবাসার বাংলাদেশে যে পোস্ট আপলোড করেছি সেখান থেকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চাইলে শেয়ারও করতে পারেন। পুরো সপ্তাহ জুড়ে আপনি অ্যাক্টিভ থাকতে পারেন এবং যদি আসতে চান আমাদের এই ওকে, আর যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, শেয়ার করতে চান আপনার জীবনের গল্প, তাহলে আসতেই পারেন। সেজন্য SMS করবেন, SMS নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকাটি এবং আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260-তে, যত খুশি ততবার। ওকে, আমাদের SMS লাইনটি ওপেন থাকবে ঠিক রাত 2:30 পর্যন্ত, তো আপনি পাঠাতেই পারেন। আর নেক্সট উইকে তো আবারও কথা হবে। আর লিসেনার যারা বন্ধু ফান করতে চান, যারা বন্ধু গান করতে চান, ফান করতে চান, অনেক কিছু আছে করবার, তারা কিন্তু অবশ্যই অবশ্যই ফোন নাম্বারটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন অথবা অথবা নিজেরাই ফোন করতে পারেন, আমাদের নাম্বার তো জানাই আছে। আর নেক্সট উইকে এসে আমি আবারও অনেকবার বলে দিব। আর আজকে যে আমার নতুন আর একজন বন্ধু হলো পুতুল, তার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, আর নিঃশ্বাসের জন্য অনেক ভালোবাসা। সব কিছু মিলিয়ে সবাই অনেক ভালো থাক, সবাই অনেক ভালো থাকুক, এই সপ্তাহটা অনেক অনেক আনন্দে কাটুক। চলে যাচ্ছি আর রেখে যাচ্ছি এই গানটি, ভালো থাকুন।
কঠিনা।